This track was downloaded from FusionBD.com.
ঘাটে গাড়িতে কিংবা বাড়িতে যে যেখান থেকে টিউন করে আছেন সবাইকে স্বাগত। মিশন রেডিও 90.8 FM। সময়টা হচ্ছে ঠিক রাত 11:59 এবং দেখতে দেখতে রাত 12টা শুরু হয়ে গেল। ভৌতিক 90.8 আরজে কনক এবং ফিরোজ খান আপনার সাথে আছি রাত 2টা পর্যন্ত। আপনি চাইলে কিন্তু আজকের স্টোরিগুলো আপনি অফকোর্স এনজয় করবেন এবং সেই সাথে কোন ঘটনাগুলো আপনার কাছে সত্য মনে হচ্ছে এবং কোন ঘটনাগুলো বানোয়াট কিংবা কোনটা বিশ্বাসযোগ্য কোনটা বিশ্বাসযোগ্য না, কতটুকু গ্রহণযোগ্যতা কোন ঘটনার মধ্যে রয়েছে, কোন ঘটনার মধ্যে একেবারে গ্রহণযোগ্যতা নেই, সবগুলোর জন্য আপনি আমাদেরকে মতামত জানাবেন, লিখবেন আমাদেরকে ফেসবুকে। ফেসবুকে জয়েন করতে চাইলে চলে যাবেন facebook.com/asianradio, সেই ঠিকানায় শুরুতেই একটি পোস্ট পাবেন এবং সেখানটা লাইক দিয়ে আপনার কমেন্টটি পোস্ট করে ফেলবেন।
আর SMS এর মাধ্যমে আপনি আমাদেরকে লিখে জানান দিতে পারেন আজকের শো সম্পর্কে আপনার মতামত। আপনার মতামতের উপরে নির্ভর করে আপনাদের উৎসাহ উদ্দীপনা। সো লিখুন আপনার মতামত, লিখুন সেলফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে ট্যাগ করুন AR স্পেস দিয়ে আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে।
SMS এর বাইরে যদি স্টুডিওতে এসে আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান তাহলে অফকোর্স সেলফোনের মেসেজ অপশনটা গিয়ে সবার আগে লিখে ফেলবেন AR স্পেস দিয়ে লিখতে হবে B90.8 অর্থাৎ ভৌতিক 90.8 এর শর্ট ফর্ম। দেন স্পেস দিয়ে আপনার নেম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটায়। আপনি জানেন এমন কোন ঘটনা কিংবা আপনার সাথে ঘটেছে যদি আপনার কাছে থেকে থাকে তাহলে অফকোর্স এই ঘটনাটি লিখে ফেলবেন এবং স্টুডিওতে এসে যদি বলতে না চান তাহলে আমাদের কাছে রয়েছে ইমেইল এবং ফেসবুক মাধ্যম, যে মাধ্যমে চাইলেই সেই ঘটনাগুলো আমাদের কাছে আপনি ইনবক্স করতে পারেন। ঘটনাটি লিখে ফেলুন দেন চলে যান facebook.com/bhautik90.8 এবং সেখানে ইনবক্স করে দিন। আমরা চেষ্টা করব ফিরোজ খানের কণ্ঠে সেই ঘটনাটা শুনবার জন্য। রেকর্ড করে আমাদেরকে চাইলেই কিন্তু আপনার কোনো ঘটনা আপনি আমাদেরকে ইমেইল করতে পারেন, সেক্ষেত্রে অফকোর্স আপনাকে ঘটনাটা রেকর্ড করে ফেলতে হবে এবং এমন কোন ঘটনা যে ঘটনা অন্য কোথাও আপনি বলতে পারেননি এখন পর্যন্ত, যেটি আপনি প্রথমবার কোন রেডিও চ্যানেলে বলতে চান সেই ঘটনাটি রেকর্ড করে দেন, আমাদেরকে ইনবক্স করুন ইমেইলের মাধ্যমে। সেটার জন্য আপনার ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhautik908@gmail.com। শুরুতেই আমরা একটা ঘটনা শুনবো এবং ঘটনার পরপর আপনার কমেন্ট এবং SMS মাধ্যম থেকে ফিরে আসি আমরা। সাথেই থাকুন, শুনতে থাকুন এশিয়ান রেডিও 90.8 FM।
সেই থেকে আজ আমি আমার একটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমার বাসা রাজশাহী শহরের ভেতরে। ঘটনাটি ঘটেছিল আজ থেকে 6 বছর আগে। তখন আমি SSC পাস করেছি মাত্র। সময়টা ছিল বর্ষাকাল, পদ্মতে প্রচুর পরিমাণ পানি। আমরা কয়েকজন বন্ধু মিলে ঠিক করলাম যে নৌকা ভ্রমণ করব। আমরা 4-5 জন ছিলাম একসাথে, সবাই রাজি হল, ঠিক করলাম। তারপর দিন আমরা টিবাত থেকে যাত্রা শুরু করব সকাল 9টায়। কোথায় যাব ঠিক নেই, সারা দিন নৌকায় কাটাবো ঠিক করলাম। পরের দিনটা ছিল রবিবার। সকাল থেকে টিপ টিপ বৃষ্টি পড়া শুরু হয়েছিল। সকাল 10টায় আমি টিবাত এ পৌঁছালাম, কিন্তু কেউ আসেনি। আমাদের বন্ধুদের কারো কাছে পার্সোনাল ফোন ছিল না, শুধু রিঙ্কু ছাড়া। তাই আমি দোকান থেকে রিঙ্কুকে ফোন করে টিবাধে আসতে বললাম। রিঙ্কু আসলো এক ঘন্টা পর, তখন প্রায় বেলা ১১টা, আর কেউ আসলো না। আমি আর রিঙ্কু ঠিক করলাম আমরা দুজনে ঘুরতে বের হব নৌকা নিয়ে। ঠিক তখন বৃষ্টিটা আবারও জোরে সরে নামল। এ বৃষ্টি আর যেন থামছেই না। তারপর বৃষ্টি যখন থামল তখন প্রায় দুপুর ৩টা। আমরা একটা হোটেলে দুপুরে খাওয়া দাওয়া করলাম, তারপর একটি নৌকা ভাড়া করলাম। কিন্তু আমরা আমাদের প্ল্যানটা চেঞ্জ করলাম। আমরা ঠিক করলাম নদীর ওপারে ভারতের বর্ডারের কাছে একটি গ্রামে যাব। তারপর আমরা রওনা হলাম। গ্রামে পৌঁছানোর প্রায় ৫ কিলোমিটার আগে ঘাটে আমাদেরকে নামিয়ে দিল, বাকিটা পথ হেঁটে যেতে হবে। মাঝিকে জিজ্ঞেস করলাম যে কত রাত পর্যন্ত নৌকা পাওয়া যাবে। সে বলল যে আনুমানিক রাত ৯টা পর্যন্ত নৌকা পাওয়া যাবে। তখন আমরা সেই গ্রামের দিকে হাঁটা ধরলাম। গ্রামে পৌঁছে আমরা দুজনে এদিক ওদিক ঘোরাফেরা শুরু করলাম। গ্রামে কোনো বিদ্যুৎ লাইন নেই, জনবসতিও কম। যখন সন্ধ্যা নামল তখন চারদিকে শেয়ালের ডাক শুরু করল। আমরা শেয়াল ডাকার শব্দে আরো মজা পাচ্ছিলাম। রাত বাড়তে থাকল, বাসার উদ্দেশ্যে রওনা হওয়া দরকার। দুজনে নৌকা ঘাটে এসে পৌঁছালাম। তখন রাত ৯টা প্রায়। আমরা ঘাটে এসে একটু অবাক হলাম, একটা নৌকাও দেখতে পেলাম না। পড়লাম এক চরম বিপদে। তখনও টিপ টিপ বৃষ্টি পড়ছিল। এর মধ্যে আমাদের একমাত্র ছাতাটার স্টিকগুলো বাতাসের চাপে অলরেডি ভেঙে গেছে। আমরা পুরোপুরি ভিজে গেছি। এখন কি করা যায় সে চিন্তা করছিলাম। এমন সময় রিঙ্কু ওর এক বড় ভাইয়ের কাছে ফোন দিল। সে বড় ভাইয়ের বাসা টিবাধের পাশে। এমনিতে আবহাওয়া খারাপ, তার ভেতরে চর এলাকা, নেটওয়ার্কের সমস্যা। কিন্তু আশ্চর্যজনকভাবে প্রথমবারই রিং হয় এবং ওপাশ থেকে ফোন রিসিভ হয়। রিঙ্কু ও সে বড় ভাইকে অনুরোধ করেছে একটা নৌকা ম্যানেজ করে তাড়াতাড়ি টিবাধ চরে পাঠিয়ে দিতে, না হলে আমাদের খুব বিপদ হবে। ভাড়া ডাবল চাইলেও তাও আমরা দেব। বড় ভাইটা বলল আচ্ছা দেখছি। তারপর আমরা ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। চারিদিকে শেলের ডাক আর টিপ টিপ বৃষ্টি। আমরা ব্যাপারটা এনজয় করছিলাম, একটু একটু ভয় করছিল। অদ্ভুত একটা চর, আমরা মাত্র দুজন। শুনেছিলাম বর্ষার দিনে অনেক জেলেরা নৌকা করে সারা রাত মাছ ধরে। দুর্ভাগ্যবশত সে রাতে একটা জেলেরও নৌকা চোখে পড়ল না। রাত তখন প্রায় ১০টা। একটা ডেঙ্গি নৌকা দেখতে পেলাম। তখন আমরা প্রায় ভিজে চুপসে গেছি। নৌকাটা ঘাটে এসে ভিড়ল। অন্ধকারে তেমন কিছু দেখা যাচ্ছিল না। নৌকার মাথায় বইটা হাতে একজন মানুষ বসেছিল। আমাদের দুজনে গল্পে অনেক মুশকুল ছিলাম যে আমাদের মনে হয়েছিল যে নৌকাটা হয়তোবা রিঙ্কু ভাই পাঠিয়েছে। তাই আমরা মাঝে কি কোনো কথা না জিজ্ঞেস করে সরাসরি নৌকায় উঠে পড়লাম। তখন মাথায় একটা চিন্তা কাজ করছিল যে তাড়াতাড়ি বাসা যেতে হবে, কারণ অনেক রাত হয়ে গেছে। এর মধ্যে রিঙ্কু ওর বাসায় ফোন করেছিল। তখন অনেকবার ফোনে ট্রাই করার পরও আন্টিকে তারপর ফোনে পেয়েছিল। আমি খালাদের বাসায় থাকতাম আর আমার মা বাবা থাকতেন নাটোরে। বাসার গেটের একটা এক্সট্রা চাবি সবসময় আমার সাথে থাকত। আর আমি এসএসসি পরীক্ষার পর থেকে প্রতিদিনই একটু রাত করে বাসায় ঢুকতাম। তাই আমি আমাকে নিয়ে কোনো চিন্তা করছিলাম না। চিন্তা হচ্ছিল রিঙ্কুর মাকে নিয়ে, কারণ আন্টি বাসায় একা থাকেন। আমরা নৌকায় ওঠার পর মাঝিও আমাদের সাথে কোনো কথা বলল না। নৌকা ঘুরিয়ে সোজা টিবাধের মুখে রওনা হয়। নদীতে তুমুল স্রোত, বাতাসের বেগও বাড়তে থাকল। আমি রিঙ্কু দুজন দুজনের দিকে তাকিয়ে কথা বলছি। নৌকায় ওঠার পাঁচ মিনিট পর আমার চোখ গেল সেই চরের দিকে যেখানে আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম। হঠাৎ ওদিকে তাকিয়ে আমার সারা শরীর অপসর দশা। দেখি অনেকগুলো চোরা চোরা চোখ আমাদের দিকে নিচ্ছলভাবে তাকিয়ে আছে, চোখগুলো যেন জ্বলছে। রিঙ্কু দেখি ওদিকে তাকিয়ে আছে, পরে বুঝলাম যে এগুলো তারা, যাদের চিৎকারে আমরা এতক্ষণ মজা পাচ্ছিলাম। ভাবলাম এত শিয়াল এতক্ষণ আমাদের পাশে ছিল, ক্ষতি করল না। কেন আমাদের কোনো ক্ষতি করল না? আমি রিঙ্কু দুজনই ব্যাপারটায় একটু অবাক হলাম। হঠাৎ আমরা খেয়াল করলাম আমাদের নৌকাটা নদীর প্রায় মাঝখানে, আর মাঝের দিকে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই। নৌকাটা স্বাভাবিকভাবে দুলতে শুরু করল। এই দৃশ্য দেখে আমার শরীর প্রায় অবসর পথে। ঠিক তখনই চারিদিকে মনে হলো হাজার হাজার শিয়ালের ডাক শুরু করল। যে শিয়ালের ডাক শুনে একটু আগে আমরা মজা পাচ্ছিলাম, সেই শিয়ালের ডাক শুনে আমরা সেই মুহূর্তে সবচেয়ে বেশি ভয় পেলাম। ঘটনাগুলো ঘটল কয়েক মিনিটের মধ্যে। অবশেষে একটা সময় মূর্ছা গেলাম। যখন জ্ঞান ফেলল তখন আমি আমার বাসায়। পরে শুনতে পেলাম যে আমাদের কাদাতে লেপটানো অবস্থায় পড়ে থাকতে দেখেন রাজশাহী পঞ্চবটি এলাকার এক রাজশাহী প্যারামেডিকেলের একজন প্রিন্সিপাল। তিনি সকালে প্রাতঃভ্রমণে এসেছিলেন, আমাদেরকে প্রিন্সিপাল সাহেব ওখানে দেখতে পান। তারপর আমার মানি ব্যাগ থেকে আমার বাসার ঠিকানা নিয়ে কিছু লোকের সাহায্য নিয়ে আমাদেরকে আমাদের বাসায় পৌঁছে দেন। পরে জেনেছিলাম যে ইংঘোষের বড় ভাই একটা নৌকা পাঠিয়েছিল সেই রাতে, তবে আমাদেরকে ওখানে সে নৌকার মাঝি খুঁজে পায়নি, তাই সে ফিরে এসেছিল। ওই ঘটনার কোনো ব্যাখ্যা আমরা আজও বের করতে পারিনি। সেদিন কি হয়েছিল আমরা দুজনই সাঁতার জানতাম না, তাহলে আমরা কিভাবে নদী পার হলাম আর নৌকার মাঝি রহস্যজনকভাবে কোথায় গেল সেটাও বুঝতে পারলাম না। কোনো কিছুই আমরা দুজনে কোনো সমাধান আজও খুঁজে পাইনি। তবে আমরা আজও সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করছি, এটা কি অলৌকিক নয়? ঘটনাটি কেমন লাগলো জানাবেন।
দারুণ লম্বা একটা ঘটনা আমরা এই মুহূর্তে শুনে ফেললাম। আর যে কনক এবং ফিরোজ খানের সাথে চলছে ভৌতিক 90.8, রাত দুটো পর্যন্ত আপনার সাথে আছি। আপনি চাইলে আমাদেরকে এসএমএস করতে পারেন, সেলফোনের মেসেজ অপশনে চলে যাবেন সবার আগে, দেন লিখে ফেলবেন AR স্পেস আপনার নেম স্পেস আপনার লোকেশন এবং দেন আপনার কথাবার্তাগুলো লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। ঘটনা যারা পাঠাচ্ছেন তাদেরকে বলছি অফকোর্স পুরো ঘটনাগুলো একটু শর্টকাট লিখে মেইন থিমের উপর ফোকাস দিয়ে আমাদেরকে সেন্ড করবো, ট্রাই করবেন। এই মুহূর্তে facebook.com/asianradio সেই ঠিকানা চাইলে কিন্তু আপনি আমাদের সাথে জয়েন করে ফেলতে পারেন। এমডি কাউসার আলম তিনি বলছেন, ভাই আমি বাড্ডা থেকে শুনছি ভৌতিক FM, অনেক বেশি ভালো লাগে। রয়েছেন আমাদের সাথে ফাহিম, তিনি আমাদেরকে টেক্সট করেছেন এবং মূলত তিনি কমেন্ট করেছেন আমাদেরকে ফেসবুকে। রয়েছেন শাহরিয়ার, ফাহিম কনক ব্রো কেমন আছো? ফার্স্ট স্টোরিটা খুব ভয়ঙ্কর ছিল আমার কাছে, অবশ্য ততটা ভয়ঙ্কর লাগেনি। রয়েছেন ইমরান হোসেন, ইমন রিজমসেন, কনক ভাই বেশি নগর রাজবাড়ি থেকে শুনছি এবং প্রচন্ড ভয় লাগছে। রয়েছেন আমাদের সাথে আর অনেকগুলো বন্ধু, তাদের প্রত্যেকের টেক্সট পড়তে চাই। যারা যারা কমেন্ট করছেন কমেন্ট করতে থাকুন facebook.com/asianradio সেই ঠিকায়। নুরুল আলম আমাদের সাথে রয়েছেন, সাথে রয়েছেন ঠিক এই মুহূর্তে রাকিব এবং নাসির হোসেন, অনিম সহ আরো অনেকেই।
আর SMS এর মাধ্যমে আমাদের সাথে যুক্ত আছে মাসুম ডেবরা রসুলনগর থেকে আমাদের সাথে আছে, ভাইয়া আমার ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, রক্ত এমনটা লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, সাথে থাকুন, চেষ্টা করি আমরা আপনাকে ভয় পাওয়ার দেওয়ার জন্য। ইয়াসমিন আছে আমাদের সাথে বাঞ্ছারামপুর থেকে, ভাইয়া সাথে আছি, থ্যাংক ইউ সো মাচ। নাইম আছে ফার্মগেট থেকে, ভাইয়া আমি আর আমার ওয়াইফ মন্দি একসাথে শুনছি। আমাদের সাথে আছে জান্নাতুল আশা ঢাকা থেকে, ভাইয়া আমি তোমাদের নিউ ফ্রেন্ড, তোমাদের শুনছি, স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8। আমাদের সাথে স্টার রুবেল হুসাইন জুরাইন থেকে লিখেছে, অনেক ভয় অনেক ভয়ের হবে আজকের ভৌতিক অনুষ্ঠান, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছে রুহিম বাংলা বাজার থেকে আমাদের সাথে আছে, থাকবে রাত দুটো পর্যন্ত। সাকিব আছে আমাদের সাথে, ফিরোজ ভাই, কনক ভাই আমাদের সাথে রাত দুটো পর্যন্ত আছে। আমাদের লিখছে লোকেশন হচ্ছে, আমাদের লিখেছে বাসাপুর থেকে, কিন্তু নামটি লিখেন নতুন বন্ধু কানিস ফাতেমা নিধি আছে আমাদের সাথে, তোমার সাথে থাকবো রাত দুটো পর্যন্ত। ঠিক আছে, ফাহিম আছে আমাদের সাথে লালমাটিয়া থেকে, শ্রোতা প্রতিদিন শুনতে চাই, নিশ্চয় আমরা কর্তৃপক্ষকে জানাবো যে প্রতিদিন ব্যবস্থা করা যায় কিনা, সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।
আর যারা যারা মুভি ফ্রিক রয়েছেন, অফকোর্স যারা যারা মুভি দেখতে ভীষণ রকমের পছন্দ করেন, তাদের জন্য একটি এই মুহূর্তে নতুন মুভি, না 2010 এ রিলিজ পেয়েছিল একটি মুভি, যে মুভির নাম হচ্ছে জুলিয়াস আইস। যে মুভিটি রিলিজ পেয়েছিল মূলত স্পেনে ইন 2010 এ, যে মুভিটি পরিচালনা করেছিলেন গুইলেম মোরালেস। আরেকটিবার সেই মুভির নামটা একটু বলে দিচ্ছি, জুলিয়াস আইস। তালিকায় গুইলার্মো দেল ভরার তিনটি ছবির মধ্যে এটির কথা সবার আগে চলে আসবে। সেই পরিচালকের কথা বলছি, তিনি যতগুলো মুভি পরিচালনা করেছেন তাদের মধ্যে ওয়ান অব দ্য বেস্ট মুভি। তার প্রযোজনার এই ছবিটির গল্পে দেখা যাবে জুলিয়াকে, তার চোখের দৃষ্টি ধীরে ধীরে কমে আসে, অন্ধ যমজ বোন সারার স্বাভাবিক মৃত্যুর কারণ খুঁজতে গিয়ে অনতপ্রীত অনেক কিছুর মুখোমুখি হতে হয় জুলিয়াকে। তার চারপাশে ঘটতে থাকে মৃত্যু সহ নানা ভৌতিক ব্যাপার। মোরালেসের এই ছবিটি রোটেন টমেটোর সাইটের 98% ফ্রেশ বলে মনোনীত হয়েছে। সো আপনি যদি হরর প্রেমী কোনো কিছু হয়ে থাকেন, হররটাকে খুব বেশি রকমের পছন্দ করে থাকেন, দেন ইউ ক্যান ওয়াচ দিস মুভিস। এবং মুভির নাম হচ্ছে জুলিয়াস আইস, যে মুভিটি মূলত স্পেনের একটি মুভি। সো হিয়ার উই গো ফর দ্য সেকেন্ড স্টোরি। আমরা এই ঘটনাটা শুনবো, এবং আপনার কাছে যদি এরকম ঘটনা থেকে থাকে সেই ঘটনাটা লিখে ফেলুন এবং আমাদেরকে ইনবক্স করুন facebook.com/bhautik90.8 এই ঠিকানায়। এই মুহূর্তে আর যে কনক এবং ফিরোজ খান আপনার সাথে আছি।
ঘটনাটা বাংলায় লিখে পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটা আমার মামার সাথে ঘটা, আমি তার মতোই করে আপনাদেরকে বলছি। একটি ছায়া আমার জীবনটাকে একেবারেই এলোমেলো করে দিল, সেটা আমি কখনো ভাবিনি। ঘটনাটা শুরু হয় আজ থেকে 1 বছর আগে। একদিন আমি বাথরুমের আয়নায় নিজের মুখ দেখছিলাম, হঠাৎ আমি লক্ষ্য করলাম আমার পেছনে কালো একটা ছায়া দাঁড়িয়ে আছে। আমি সাথে সাথে পেছনে তাকালাম, দেখি ছায়াটা নেই। আবার যখন আমি আয়নার দিকে তাকালাম, দেখি ছায়াটা আমার দিকে তাকিয়ে আসছে। এটা দেখি আমি ভয় পেয়ে চিৎকার করতে করতে বেরিয়ে এলাম। আমি সবাইকে সবকিছু খুলে বললাম, আমার কথা সবাই হেসে উড়িয়ে দেয় এবং বলল এইসব নাকি আমার মনের ভুল। কিন্তু আমি জানি এটা মোটেও আমার মনের ভুল ছিল না। সেদিন রাতে আমি স্বপ্নে দেখলাম আমাকে কোনো একটা বৃদ্ধ মহিলা বলছে কোন একটা কবর নতুন করে জানাজা দিয়ে আবার কবর দেওয়ার জন্য। কিন্তু সকালে উঠে আমি কোনোভাবেই সেই কবরস্থানের নাম মনে করতে পারছিলাম না। পরে দুঃস্বপ্ন ভেবে ভুলে গেলাম। এর কিছুদিনের মধ্যেই আমি সেই ছায়াটাকে সব জায়গায় দেখতে পাচ্ছি। মনে হতে লাগলো ছায়াটা যেন সবসময় আমার সাথেই আছে। রাতে যখন ঘুমাতে যেতাম, লাইট নেভানোর সাথে সাথে আমি উপলব্ধি করতে পারতাম কালো একটা ছায়া আমার বিছানার চারপাশে হাঁটছে। একদিন রাতে আমি স্বপ্নে দেখি ছায়াটা আমার বুকের মধ্যে দুহাত দিয়ে জোরে জোরে চাপ দিচ্ছে আর বলছে, তোকে না বলেছি আমার কবরটা নতুন করে জানাজা দিয়ে আবার আমাকে কবর দেওয়ার জন্য। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি বুকে প্রচন্ড ব্যথা অনুভব করে একবার ভাবি এসব কথা সবাইকে বলবো, আবার ভাবে তার সবাই আমার কথা হেসে উড়িয়ে দেবে। এখন প্রায় এই তো 2 দিন আগে স্বপ্নে দেখলাম আমাদের বারান্দায় একটা লাশের পাশে একটা বাচ্চা বসে আছে। আমি লাশের পাশে গেলাম এবং দেখলাম লাশের পাশে যে বাচ্চাটা সেটা আমি। লাশের উপর থেকে সাদা কাপড়টা সরালাম, তখনও দেখলাম লাশটাও আমি। এটা দেখে আমার ঘুম ভেঙে যায় এবং সেদিন রাতে আর ঘুমাতে পারিনি। এইগুলো এখন আর তেমন ভয় করে না, কেমন যেন অভ্যাস হয়ে গেছে। পাঠকেরা শুনলে হয়তো অবাক হবেন, যখন আমি কথাগুলো লিখছি আমি ফিল করতে পারছি ছায়াটা এখনো আমার পেছনে দাঁড়িয়ে আছে। সত্যি জানি না কখন আমি এর থেকে মুক্তি পাব। ভাইয়া, এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন।
আমরা আরেকটা ঘটনা শুনে ফেললাম, আর যে কনক এবং ফিরোজ খানের সাথে চলছে ভৌতিক 90.8। রাত দুটো পর্যন্ত আপনার সাথেই থাকবো। আপনি আমাদেরকে SMS এবং ফেসবুক মাধ্যমে আপনার মন্তব্যগুলো লিখে পাঠাবেন। স্টুডিওতে এসে যারা যারা ঘটনা শেয়ার করতে চান তাদের জন্য একটি অপশন রয়েছে, সবার আগে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলবেন AR, স্পেস দিয়ে লিখতে হবে B90.8, আর একটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। ফেসবুকে অনেকেই কমেন্ট করছেন, ভৌতিক পেজে যারা কমেন্ট করছেন তাদেরকে বলছি ভৌতিক থেকে কিন্তু কোনোভাবেই আমরা কমেন্ট নিচ্ছি না, শুধুমাত্র আপনার গল্পগুলো কালেক্ট করার জন্য আমরা ভৌতিক পেজটি করেছি। সো আপনার গল্পগুলো সেখানে পাঠান এবং কমেন্ট করুন আমাদেরকে facebook.com/asianb2। ঠিকানায় নবীন আহমেদ, তিনি আমাদেরকে লিখেছেন, আর লিখেছেন সোহাগ হোসেন গুলশান থেকে শুনছি। শফিকুল ইসলাম সুমন, তিনি বলছেন হ্যালো ভাই, আমিও আমার ভাই ইমন তোমাদেরকে শুনছি এবং ভয় পাচ্ছি। রয়েছেন কাজী MD আরাফাত, ফিরোজ ভাইয়ের কণ্ঠটা কেমন ভৌতিক, রাইট, দ্যাটস ওয়াই হি ইজ ডুইং দ্যাট শো। রয়েছেন আমাদের সাথে মিন্টন কনক ভাই, সুপার ভয়েস, থ্যাংক ইউ। রয়েছেন আমাদের সাথে RDX হোসাইন খান, রয়েছেন, কেমন আছেন? ফাইন, ভালো আছি। আসিফ হাসান আমাদের সাথে রয়েছেন, তিনি বলছেন যে নাসির হোসেন, তিনি আমাদেরকে কমেন্ট করেছেন ভাই আমি নাসির গ্রুপ গাজীপুর থেকে শুনছি, প্রথম গল্পটা ভালো ছিল। রয়েছেন নবীন আহমেদ এবং আজমির শরীফ, তিনি আমাদেরকে কমেন্ট করেছেন। RH পারভেজ রয়েছেন, আমার সব চাই মাই ডিয়ার আফসুদ, এবং এমনটাই তিনি আপনি বলেছেন। মিল্টন সাহা, তিনি আমাদেরকে কমেন্ট করেছেন। পিয়াল মাহমুদ বলছেন ছাতি রয়েছি যথারীতি অন্যান্য দিনের মতো এবং রাত দুটো পর্যন্ত থাকবো। রাজু আমাদের সাথে রয়েছেন সপ্তম, মূলত তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, তিনি বলছেন আমার কমেন্টটা পড়া হোক। সর্ণা আক্তার, তিনি বলছেন হ্যালো ভাই, আমি সর্ণা জামালপুর থেকে শুনছি কনক ভাই, আর কনক ভাইয়ের ফ্যান, আশা করি আজকে অনেক ভালো হবে, হোপফুলি আমরা ভালো করবো, আমরা বেশ কিছু SMS নিবো।
বন্ধুরা, আপনাদের বলছি আজকে মতামত আমাদের শো সম্পর্কে যদি আপনি জানাতে চান লিখুন আপনার সেলফোনের মেসেজ সাবমিশনে গিয়ে। প্রথমে টাইপ করুন AR, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে আমাদের কাছে পাঠিয়ে দিবেন 2323 নাম্বারটিতে। লিখেছে আর যে সুজন আছে আমাদের সাথে শ্যামপুর থেকে শুনছে, খুবই ভয় লাগছে আমরা। লিখেছে মবিনুল ইসলাম আছে আমাদের সাথে জামালপুর থেকে, পল্লব আছে আমাদের সাথে, সে দুটো পর্যন্ত থাকবে আমাদের প্রত্যাশা করছে। নুহাস আছে গান্ডারিয়া থেকে ঢাকা, দুটো পর্যন্ত থাকবে। মুন্না আছে আমাদের সাথে কপিবাগ থেকে, খুব ভয় লাগছে অন্ধকার ঘরে ভৌতিক শুনছে লাইট অফ করে, থ্যাংক ইউ সো মাচ, সাথে থাকুন। হৃদয় আছে আমাদের সাথে, আই লাভ দিস শো। আমার তাই লিখেছে এলিফেন্ট রোড থেকে আমাদের সাথে আছে, তার নামটি হচ্ছে ফারিন, সে আছে আমাদের সাথে। আমাদের সাথে আছে আকবর খান ফার্মগেট থেকে আমাদের সাথে শুনছে, ওকে নতুন বন্ধু স্বাগত জানাচ্ছে আপনাকে ভৌতিক 90.8। আমাদের সাথে আছে হিমাদ্রু যাত্রা বাড়ি থেকে, আমি আমার খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ফারভেজ আছে ফ্রম নারায়ণগঞ্জ থেকে, ফিরোজ কেমন আছে জানতে চাচ্ছে। হিরো আছে আমাদের সাথে, হিরা আছে আমাদের সাথে বাড্ডা থেকে। মুরাদ গাজীপুর থেকে রয়েছে, ভাইয়া ম্যাথ করছে আর আপনাদের এফএম শুনছি, ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। মেহেরা ফুজ আছে সাভার থেকে, শুনছে ভৌতিক থাকবে আমাদের সাথে, তার একটা বন্ধু মিলে শুনছে দুজনে, দুজনকে অনেক অনেক থ্যাংকস আমাদের সাথে যুক্ত থাকার জন্য। বাপ্পি আছে আমাদের সাথে, অনেক থ্যাংকস।
আমার SMS এবং ফেসবুক মাধ্যমে কানেক্টেড থাকুন। মুভির নাম যারা জানতে চাচ্ছেন তাদেরকে বলছি একটু পর ফিরে এসে আপনাদেরকে মুভির নাম বলবো অফকোর্স, এবং এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আরেকটা স্টোরিতে। স্টোরিটা শুনে আপনার কমেন্ট এবং ফেসবুকের মাধ্যমে যেসব মন্তব্য লিখে জানিয়েছেন সবগুলো মন্তব্য নিয়ে ফিরছি, শুনতে থাকুন, সাথেই থাকুন এশিয়ান রেডিও 90.8 FM এ।
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ পলাশ আহমেদ ঝিনাইদহ থেকে বলছি। যিশু অনেক অনেক ভালো আছেন। যাই হোক, আমি আজকে আপনাদের যে ঘটনাটি বলবো সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, জানি না ভয়ের কিনা, আমার নিজের সাথে ঘটে যাওয়া তাই আপনাদের কাছে শেয়ার করলাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার বয়স তখন 11 কি 12, আমার ছোট ভাইয়ের বয়স 9 কি 10 বছর হবে। আসলে আমার সঠিক মনে নেই, তবে এরকমই হবে। যাই হোক, ওই বয়সে খুব লুঙ্গি পরার শখ হল। আব্বুকে অনেক বলার পর আমাদের দুই ভাইয়ের জন্য দুই কালের দুইটা লুঙ্গি কিনে আনেন। তখন আমরা গ্রামে থাকতাম, তো আমরা যে ঘরটা থাকতাম ওই ঘরের পেছনে দুইটা তেঁতুল গাছ ছিল। ওই গাছ দুটা নিয়ে অনেক কথা শুনেছি দাদা দাদুর মুখে, তবে আমরা কখনো ওইভাবে কিছু দেখিনি। ঘটনার দিন প্রাইভেটের স্যার তাড়াতাড়ি চলে আসায় তাড়াতাড়ি পড়া শেষ করে আমরা সন্ধ্যার পরপরই শুয়ে পড়ি এবং ঘুমিয়ে যাই। হঠাৎ কারো ডাকে আমার ঘুম ভেঙে যায় এবং বিছানা থেকে উঠে আমি রুমের বাইরে আসতে যাই। বাইরে আসতে গিয়ে দেখি আমার ছোট ভাই আমার লুঙ্গি পরে দরজার মাঝখানে দুই হাত দুদিকে দিয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে আমাকে যেতে দেবে না। তখন আমি ওকে বলি, কিরে, আর এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? কিন্তু ও কোনো কথা বলে না। পরে আমি আম্মুকে ডাকতে থাকি আর বলি, আম্মু দেখো ও আমার লুঙ্গি পরেছে। আম্মু তখন রান্নাঘরে রান্না করছিল। আম্মু তখন বলে, তুই কার সাথে কথা বলছিস আর কে তোর লুঙ্গি পরেছে? তখন আমি আমার ছোট ভাইয়ের নাম ধরে বলি, ও আমার লুঙ্গি পরেছে আর দরজা আটকে রেখেছে, আমাকে ও যেতে দিচ্ছে না। এ কথা শুনে আম্মু রান্নাঘর থেকে বের হয়ে আসলো আর বলল যে, কই ও আর কখন তোর দরজা আটকাচ্ছে? আমি দেখি দরজার মধ্যে কেউ নেই। আমি তখন আম্মুকে বলি যে ও এখানে ছিল। তখন আম্মু বলে, ও কি করে এখানে আসবে, ও তো আমাদের রুমে ঘুমাচ্ছে। আমি বলি, না ও এখানে ছিল। আম্মু তখন আমাকে আমাদের রুমে নিয়ে গেল। দেখি আম্মুদের রুমের দরজা বাইরে থেকে লাগানো। আম্মু দরজা খুলল এবং লাইট জ্বালালো। তখন আমি দেখি ও আম্মুদের বিছানায় শুয়ে আছে এবং ওর পরনে থ্রি কোয়ার্টার একটা প্যান্ট। আমি আম্মুকে বলি যে, না আমি ওকে দেখেছি, ও দরজার ওখানে দাঁড়িয়েছিল। আম্মু বলল, না তুই ভুল দেখেছিস, ঘুমের থেকে উঠেছ, তার সঙ্গে এরকম মনে হচ্ছে। ওই রাতে আর ওই বিষয় নিয়ে কোনো কথা হয় না কারোর সাথে। কিন্তু আমি এটাই ভেবে পাই না আমাকে ঘুম থেকে ডাকলো কেন, আর কাকেই বা আমি দেখলাম দরজার মধ্যে। এই প্রশ্নের উত্তর আজও আমি খুঁজে পাইনি। যখনই আমি একা থাকি তখন এই ঘটনাটি আমার মনে পড়ে যায়। ভাইয়ারা, এই ছিল আমার ঘটনা। সবাই খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
এটা একটা ঘটনা আমরা শুনে ফেললাম আর যে কনক এবং ফিরোজ খানের সাথে চলছে ভৌতিক 90.8। এবং যারা হরর মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য আরেকটা মুভির কথা বলছি, দ্য অরফানেজ। স্পেন এবং মেক্সিকো মিলে যে মুভিটি রিলিজ পেয়েছিল ইন 2007, যেটি পরিচালনা করেছেন জে এ বায়ানো। আরেকটি বার বলছি, দ্য অরফানেজ নামক সেই মুভি। এবং সেই গল্পটি মূলত লরা, তার স্বামী কার্লোস ও দত্ত নেওয়া সন্তানকে নিয়ে সাধারণত সেই মুভির ঘটনাগুলো সামনের দিকে এগোতে থাকে। আরেকটি বার বলছি, পুরো মুভির গল্পটা লরা, তার স্বামী কার্লোস ও দত্তক নেয়া, অর্থাৎ দত্তক নেয়া সন্তান সিমনকে নিয়ে। তারা তার ছোটবেলার এতিমখানাটিকে কিনে নেয় নতুন করে সংস্কার করার জন্য। কিন্তু ঝামেলা শুরু হয় সেখানেই, যখন সিমন মুখোশ পরা থমাসের সাথে বন্ধুত্ব পাতায় এবং একদিন বাড়ি থেকে হারিয়ে যায়। ক্রিটিক্যাল ও কমার্শিয়াল দুই ধরনের সাফল্য অর্জন করা এই ছবিটির একটি রিমেকও তৈরি হয়েছিল হলিউডে। সো আপনি চাইলে কিন্তু হলিউড ভার্সনটাও দেখতে পারেন এই মুভি দ্য অরফানেজ এর। এবং এর বাইরে যদি স্পেন এবং মেক্সিকোর অরিজিনাল ভার্সনটা দেখতে চান তাহলে সেটিও আপনি দেখতে পারেন। এই মুহূর্তে আছে কনক এবং ফিরোজ খানের সাথে ভৌতিক 90.8 চলছে। এসএমএস করুন, লিখুন এ আর স্পেস নেম লোকেশন এবং কথাবার্তা 2323 এই নাম্বারটা সেন্ড করতে পারেন। আর ফেসবুকে জয়েন করতে চাইলে এই মুহূর্তে ফেসবুকে চলে যাবেন, দেন টাইপ করে ফেলবেন facebook.com/asianradio। সেখানে শুরুতে গেলে দেখবেন যে একটি পোস্ট দেওয়া রয়েছে ভৌতিকের, সেই পোস্টে চাইলে লাইক দিতে পারেন, আপনি কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন যাতে বন্ধুরা মিস না করে ফেলে। সরদা আক্তার আমাদেরকে কমেন্ট করেছেন, রয়েছেন আমাদের সাথে ইমন আহমেদ মামুন এবং অনেকেই আমাদেরকে কমেন্ট করছেন যারা ভূতের গল্প জানেন। ঠিক কিছুক্ষণ আগে যে ঘটনাটা আমরা শুনলাম, আমরা একটি মাধ্যমে সেই ঘটনাগুলো কালেক্ট করেছি এবং সেটি হচ্ছে ইনবক্স এর মাধ্যমে। সেই ঘটনাটা লিখে ফেলুন এবং আমাদের ভৌতিকের যে পেজ রয়েছে উইচ ইজ facebook.com/bhautik90.8 সেই পেজে আমাদেরকে চাইলে আপনি কমেন্ট করে দিতে পারেন, আমাদেরকে ইনবক্স করে দিতে পারেন। আমরা চেষ্টা করব সেখান থেকে ঘটনাটি কালেক্ট করে আপনাদের জন্য উপস্থাপন করবার জন্য। মনিরুল ইসলাম সম্পদ তিনি আমাদেরকে কমেন্ট করেছেন এবং তিনি বলছেন আমার কমেন্ট পড়ুন। এবং আমাদেরকে মেহেদি হাসান জুয়েল বলছেন আমাকে কনক ভাই চলে আসলাম তোমাদের পাশে, থ্যাংক ইউ। রয়েছেন আমাদের সাথে রাহুল ফাজবির দ্য ভেরি স্পেশাল ওয়ান, রয়েছেন আমাদের সাথে জুসেফ আহমেদ নিকলি থেকে শুনছি এবং জটিল লাগছে, রয়েছেন আমাদের সাথে আরিয়ান আখন রনি তোমাদের নতুন বন্ধু, প্রতি মঙ্গলবার ঠিক রাত 12টায় হোপফুলি আপনি আমাদের সাথেই থাকবেন। শামীম শাহিন তিনি বলছেন ভাই অনেকদিন পরে শুনছি খুব ভালো লাগছে এবং একা শুনছেন। ইমরান হোসেন ইমন বলছেন কনক ভাই রাজবাড়ি বেদিনগর থেকে শুনছি, মেসেঞ্জারে ঘটনাটা পড়া হলো কিনা ঠিক এই মুহূর্তে আমি বলতে পারছি না, বিকজ আমাকে সেন্ড করলে হবে না, ভৌতিকের পেজে দিতে হবে। এবং মনীষা দে রয়েছেন ভাইয়া খুব ভয় এবং ভয় লাগছে সূত্রাপুর থেকে আপনি আমাদেরকে শুনছেন। ইমন আমাদেরকে কমেন্ট করেছেন, ফরহাদুজ্জামান ফরহাদ আজকের ভৌতিক দারুণ হচ্ছে এবং সামনে আরো অনেকগুলো গল্প রয়েছে, রয়েছে আমাদের সেই রেগুলার সেগমেন্ট লিসেনার সেগমেন্ট, সেই লিসেনার সেগমেন্টে যাবো এবং এর পরপর কিন্তু থাকছে ভৌতিক সাহিত্য। তো সবকিছু মিলিয়ে আমাদের সাথেই থাকুন, আমরা কিছু এসএমএস নিব।
এসএমএস এর মাধ্যমে আমাদের সাথে যুক্ত আছে জুয়েল রানা, লেগেছে খান ভাই ও কনক ভাই অনেক ভয় লাগছে, আমি আর আমার ফ্রেন্ড শাহাদাত মিলে শুনছি, থাকুন আমাদের সাথে। রোম্মান আছে আমাদের সাথে মোহাম্মদপুর থেকে, হোয়াটসঅ্যাপ লাগছে খুব ভাল লাগছে, আর হচ্ছে বেস্ট অব লাক এশিয়ান রেডিওকে জানাচ্ছে। আমাদের সাথে শীল আছে, আমাদের সাথে আছে, জানতে চাচ্ছে কেমন আছে, আমি শুনছি বাট অনেক ভয় লাগছে, আমাদের লাগছে সাথে থাকুন, আরো ভয় পাইয়ে দিতে চাই আপনাকে। আলামিন আছে আমাদের সাথে ফরিদপুর থেকে, আমাদের সাথে আছে ফরিদুল গাজীপুর থেকে, লিখেছে নতুন বন্ধু আমাদের খুব ভাল লাগছে, তার আমাদের লিখছে স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8। আমাদের সাথে আছে রফি বোট বাজার গাজীপুর থেকে, লিখছে ভাইয়া আমি অনেকদিন পর শুনলাম, সে আগের টেস্ট পেলাম আজকে, আমাদের লিখছে থ্যাংকস জানাচ্ছে আমাদেরকে, ওয়েলকাম আপনাকে। ওয়েশি আছে আমাদের সাথে ভাইয়া, ওকে থ্যাংক ইউ সো মাচ। টুলি আছে আমাদের সাথে ঢাকা থেকে, শুনছি খুব ভয় লাগছে, লাইট অফ করে বন্ধ করে শুনছে। সরার আছে আমাদের সাথে ইসমাইল হোসেন অধর আছে আমাদের সাথে, উর্মি আছে আমাদের সাথে নরসিংদী থেকে, লিখেছে আমি আছি থাকবো যতদিন তোমরা থাকো, যতদিন 90.8 এফএম থাকে ততদিন সে থাকবে এমনটাই প্রত্যাশা জানিয়েছে আমাদের। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। মুজিবুর রহমান মোল্লা আছে আমাদের সাথে কিশোরগঞ্জ থেকে, ভাইয়া শুনছি অনেক অনেক ভয় পাচ্ছি। সোহান মাহমুদ আছে আমাদের সাথে কলকাতা থেকে, আমরা লিখেছে শুনছি খুবই ভয় পাচ্ছি, আরো ভালো লাগছে, আমরা লিখেছি এমবি শামীম মিরপুর এক নম্বর থেকে লিখেছে আমি আর আমার খালাতো ভাই বসে ভৌতিক শুনছি খুবই ভয় লাগছে। রহিম আছে আমাদের সাথে জমাদার বাংলা বাজার থেকে, শুনছি আমার কাছে একটা ঘটনা আছে, নিশ্চয়ই আপনি যদি সেই ঘটনাটি আমাদের কাছে পাঠাতে চান তাহলে যান facebook.com/bhautik90.8, সেখানে গিয়ে ইনবক্সে বাংলা সুন্দর করে আপনার ঘটনাটি লিখে পাঠিয়ে দেবেন, নিশ্চয়ই আমরা অন এয়ার করে দেবো। পূজা আছে আমাদের সাথে, অনেক শুনছি লিখছে ফিরোজ ভাই তোমার কন্ঠে স্টোরি পড়াটা অনেক ভয়ঙ্কর, আমরা লিখছি থ্যাংক ইউ সো মাচ। বাপ্পি আছে আমাদের সাথে মোবাইল থেকে, আমি প্রথম লিখছি, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।
প্রিয় শ্রোতা, ভূতের কথা শুনলে যে কারো গা শিরশির করে উঠতে পারে এবং সেই ভূতের কথা যদি আপনি শুনেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরের কোনো গল্প তাহলে সেটি আরো বেশি রকমের ভয়ঙ্কর হয়ে ওঠে, রাইট? আমার কথিত রয়েছে ভূতের শহর মার্কিন মুলুকের দ্বিতীয় জনবহুল স্টেট রয়েছে টেক্সাস। উন্নয়নের দিক থেকে বিচারে আমেরিকার 50টি স্টেটের তালিকায় টেক্সাস একেবারেই উপরের দিকে রয়েছে মূল যে ব্যাপারটা হচ্ছে সেটি হচ্ছে টেক্সাসের সেই সব 200টি ভূতের শহরের মধ্যে একটি শহর রয়েছে, অর্থাৎ পুরো টেক্সাস জুড়ে প্রায় 200টির মতো ভূতের শহর রয়েছে। শহরটার এর মধ্যে একটি শহরের নাম হচ্ছে রিচ টাইম। আরেকটি বার বলছি, টেক্সাসের সেই 200টি ভূতের শহরের মধ্যে একটি শহরের নাম হচ্ছে রিচ টাইম। আরামদায়ক, এখানকার প্রচন্ড খুব কমফোর্টেবল একটি এনভায়রনমেন্ট, যেখানে 1870 সালে এই শহরে মানুষ থাকা শুরু করেছিল। সিজি বালি ও জন উইড নামে দুই ব্যক্তি প্রথমে থাকতে শুরু করেন। 1910 সালের দিকে এই শহর একেবারেই ভরে ওঠে। তবে কোনো এক কারণে 1940 সাল থেকে মানুষ এই শহর ছাড়তে শুরু করে, অর্থাৎ 1910 সাল থেকে 40 সাল, প্রায় 30 বছরের মতো সেখানে সুখে শান্তিতে তারা ছিল। এবং এরপর প্রায় 40 সালের দিকে মানুষ এই শহরটা ছাড়তে শুরু করে। অনেকে বলেন যে চাকরির খোঁজেই এই মানুষ এই শহরটা ছাড়ছে, বাট মূলত 1958 সালে এসে দেখা যায় যে শহরটা পুরোপুরি ফাঁকা রয়েছে, শুধু একটি স্কুল, একটি চার্চ। স্কুলে কেউ নেই, চার্চেও কেউ যায় না। তারপর হতেই ভূতের শহর হিসেবে পরিচিত পায় এই শহরটি। অবশ্য সাহসীরা ঘুরতে যান এই শহরে একটি পরিত্যক্ত শহর হিসেবে। আরেকটি বার সেই শহরের নামটি বলছি, ভূতুরে শহর নামে পরিচিত টেক্সাসের রিচ টাইম। ভৌতিক 90.8 এ পর্যায়ে আমরা চলে যাব আরেকটি গল্পে। ফিরোজ খানের কণ্ঠে শুনব চমৎকার একটি ঘটনা, যে ঘটনা আপনাদের ভেতর থেকে আমাদেরকে একজন লিখে ইনবক্স করেছেন, এবং যথারীতি আপনি ইনবক্স করবেন যদি ঘটনা থেকে থাকে, কিংবা আপনি কালেক্ট করেছেন একেবারে আনকমন ইউনিক ঘটনা যেটি অন্য কোথাও আপনি এখন পর্যন্ত পাবলিশ করেননি, সেই ঘটনাটা সিম্পলি টাইপ করে ফেলুন, লিখে ফেলুন, দেন লিখে আমাদের ভৌতিক পেজে আপনি চাইলে কিন্তু ইনবক্স করে দিতে পারেন facebook.com/asianradio, সেই ঠিকানায় আপনি এই মুহূর্তে আমাদেরকে কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন আমাদের পোস্টটা, যাতে আপনার বন্ধুরা এই মুহূর্তে মিস না করে ফেলে। এবং যারা যারা আমাদেরকে SMS মাধ্যমে লিখছেন, SMS মাধ্যমে লিখতে থাকুন। স্টুডিওতে আসতে চাইলে AR লিখে স্পেস B90.8 আর একটি স্পেস দিয়ে আপনার নেম এবং সেলফোন নাম্বার লিখে 2323 এই নাম্বারটা সেন্ড করবেন।
আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে আপনাদেরকে আরো একটি ঘটনা লিখে পাঠালাম। এই ঘটনাটি আমি আমার বন্ধু রাহুল থেকে শুনেছি। ঘটনাটি ঘটেছিল রাহুলের মামার সাথে। রাহুলের মামা কলকাতা থাকেন এবং পেশায় তিনি একজন পুলিশ অফিসার। পুলিশে কর্মরত থাকার কারণে তাকে প্রায় বদলি হয়ে বিভিন্ন জায়গায় যেতে হয়। সালটা ছিল 2005 সাল। তিনি সবেমাত্র মেদিনীপুরে পোস্টিং হয়েছেন। নতুন জায়গায় এসে তার ভালোই লাগছিল। থাকার জন্য তাকে সরকারিভাবে একটি কোয়ার্টার দেওয়া হয়েছিল। তবে কোয়ার্টারটি ছিল পুলিশ স্টেশন থেকে বেশ দূরে। এবার আসি মূল ঘটনায়। তখন ছিল বর্ষাকাল, দিনটা ছিল সোমবার, রাত 11:20। পুলিশ স্টেশনের যাবতীয় কাজ শেষ করে মামা হুন্ডা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। আকাশে তখন বিদ্যুৎ চমকাচ্ছে ও গড়ি করে বৃষ্টি হচ্ছে। বলে রাখা ভালো, কোয়ার্টারে পৌঁছানোর জন্য দুটি রাস্তা ছিল। একটি ছিল পাকা সড়ক ও অপরটি ছিল জঙ্গলের রাস্তা। জঙ্গলের রাস্তাটি দিয়ে সহজেই তার কোয়ার্টারে পৌঁছানো যেত, তবে সেই রাস্তাটি নিয়ে বেশ দুর্নাম ছিল। মানুষের রাস্তা দিয়ে রাতে তো দূরের কথা, দিনে পর্যন্ত যাবার সাহস পেতেন না। লোকমুখে শোনা যায় সেখানে নাকি ভূত আছে, অনেকে নাকি নিজের চোখেও দেখেছেন। মামা ছিল প্রচণ্ড সাহসী, তিনি ভূতকে একেবারে বিশ্বাস করতেন না। তিনি কোয়ার্টারে দ্রুত পৌঁছানোর জন্য সেই জঙ্গলের রাস্তাটি ব্যবহার করলেন। ঘন্টা 40 কিলোমিটার বেগে জঙ্গলের রাস্তায় তার হুন্ডা চলছে। কিছুদূর যাবার পর তিনি দেখতে পেলেন রাস্তার একপাশে বীর পোশাক পরা ঘোমটাতে অবস্থায় দাঁড়িয়ে আছেন। শাড়ির কারণে তার শরীরের কিছুই দেখা যাচ্ছিল না। মামা তখন হুন্ডাটা হালকা স্লো করে ভাবতে লাগলেন, নিশ্চয় মেয়েটি বিপদে পড়েছে, আমার উচিত তাকে সাহায্য করা। কিন্তু পরক্ষণে তার মনে পড়ল এই রাস্তার আশেপাশে তো কোনো ঘর বাড়ি নেই, তাহলে এখানে মেয়ে আসলো কি করে, তাও আবার বউ সাজা অবস্থায় এই গভীর রাতে। তখন তিনি হুন্ডাটা না থামিয়ে বরং উল্টো স্পিড বাড়িয়ে দিয়ে সেই বউ সাজা মেয়েটিকে ক্রস করে। এরপর শুরু হয় মূল ঘটনা। তিনি মেয়েটিকে ক্রস করে সামনে কিছু দূর গিয়ে হুন্ডার লুকিং গ্লাস দিয়ে দেখতে পেলেন। লুকিং গ্লাসে তাকাতে এমন একটা দৃশ্য দেখলেন যা যে কোনো সাধারণ মানুষ দেখলেই হার্ট অ্যাটাক করবেন। তিনি দেখলেন পেছনে যে বউ সাজা মেয়েটি দাঁড়িয়ে ছিল সেটা আসলে কোনো মেয়ে নয়, বরং সেটা ছিল একটা বেদঘটে জানোয়ার যেটা দেখতে অনেকটা গরিলার মতো। তার থেকে অবাক করার বিষয় হল সে জানোয়ারটা নতুন বউয়ের মতো গহনা ও শাড়ি পরে সেজেছে। এরপর সে বউ সাজা জানোয়ারটা তার মাথা থেকে ঘুমটাটা নামিয়ে মামার হুন্ডার দিকে একবার তাকালো ও পরক্ষণে মামার হুন্ডার পেছনে দৌড়ানো শুরু করল। এদিকে মামা রীতিমতো ঘামতে শুরু করলেন। তিনি প্রচন্ড সাহসী হল, এখন কেন জানি না তার খুব ভয় লাগা শুরু করল। তিনি হুন্ডার গতি বাড়িয়ে দিলেন। গাড়ি তখন 60 কিলোমিটারে চলছিল। তবে সবচেয়ে আশ্চর্য বিষয় ছিল যে গাড়ি 60 কিলোমিটার চললেও কেন জানি না গাড়ি তেমন স্পিড পাচ্ছে না। তার কাছে মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি তার হুন্ডাকে পেছন থেকে ধরে রাখার চেষ্টা করছে। এসব দেখে মামা প্রচন্ড ভয় পেয়ে গেলেন। তখন তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়, বরং কোনো অদৃশ্য শক্তির। তাই তিনি এই পরিস্থিতি থেকে নিজেকে বাঁচানোর জন্য জোরে জোরে হনুমান চল্লিশা পড়া শুরু করলেন। এদিকে তিনি হনুমান চল্লিশা পড়ছেন, আর অপরদিকে সেই বৌরূপধারী জানোয়ারটা তার পেছনে পেছনে দৌড়াচ্ছে, কখনো মানুষের মতো দুপায়ে, আবার কখনো পশুর মতো চার পায়ে। এভাবে ঠিক 10 থেকে 15 মিনিট ধরে সে জানোয়ারটি তার পেছনে দৌড়ালো এবং মামার জঙ্গল পার হওয়ার সাথে সাথে জিনিসটা অদৃশ্য হয়ে গেল। এর কিছু সময় পর মামা কোয়ার্টারে পৌঁছাতে সক্ষম হলেন। তিনি ঘরে ঢোকা মাত্রই তার জ্ঞান হারিয়ে ফেললেন। পরের দিন থানা থেকে কয়েকজন কনস্টেবল তার বাড়িতে গেলেন তাকে খোঁজ করার জন্য, কারণ রাত থেকে তারা নাকি মামার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি নাকি ফোন রিসিভ করলেন না, তাই তারা বাধ্য হয়ে তাকে কোয়ার্টারে খুঁজতে এসেছেন। তারা ঘরে এসে মামাকে বেহুশ অবস্থায় পায়। এরপর তারা মামাকে হুঁশ ফেরান এবং মামা তাদেরকে গত রাতের ঘটনাটি বলে। ঘটনাটি শুনে কনস্টেবলদের মধ্যে একজন জঙ্গলে সেই রাস্তাটি ভালো না মামাকে বলেন, অনেক অজ্ঞাত লাশ নাকি সেখানে পাওয়া গেছে, এছাড়া প্রলোভন দেখিয়ে ও প্রেমের ফাঁদে ফেলে কিছু লোক মেয়েদের বিয়ে করার জন্য ঘর থেকে টাকা পয়সা ও গয়না নিয়ে বাসা থেকে পালিয়ে আসে ও পরে সেই সব মেয়েদেরকে খুন করে সেই জঙ্গলে তাদের লাশ ফেলে রেখে তারা গহনা ও টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। সেই সমস্ত মেয়েদের লাশ নাকি এখন আত্মা হয়ে মানুষকে ভয় দেখায়। কথাগুলো শুনে মামা আরো ভয় পেয়ে গেলেন এবং কয়েক মাস পরে সেখান থেকে ট্রান্সফার হয়ে কলকাতা চলে আসেন। ভাই, এ ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ আপনাদের।
আমরা আরেকটা ঘটনা শুনলে ফেললাম। ফেসবুকে যারা জয়েন করেছেন তাদেরকে বলছি শুধুমাত্র facebook.com/asianradio সেই ঠিকানায় আপনার কমেন্টে আপনি লিখতে পারেন আমাদেরকে। ইন দ্য মিন টাইম SMS মাধ্যমে জয়েন করুন আমাদের সাথে। যারা যারা ফেসবুকে রয়েছেন আমাদের সাথে রয়েছেন জুসিফ আহমেদ, তিনি বলছেন নেকলি থেকে শুনছি এবং ভয় লাগছে, নতুন বন্ধু এমনটাই তিনি জানিয়েছেন। আর রয়েছেন আমাদের সাথে শামীম, রয়েছেন আমাদের সাথে মনীষা দে, তিনি বলছেন হ্যাঁ ভাইয়া খুব ভয় লাগছে, এবং সূত্রাপুর থেকে আপনি আমাদের সাথে শুনছেন। ইমরান ইমন আমাদেরকে কমেন্ট করেছেন, আবু রায়হান নাম তিনি আমাদেরকে কমেন্ট করেছেন। আমরা বেশ কিছু SMS পড়ে নিতে চাই।
SMS এর মাধ্যমে আপনাদের সাথে যুক্ত হতে পারেন, লিখতে পারেন আপনার মন্তব্য। লিখুন সেলফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা, লিখে আমাদের কাছে পাঠিয়ে দেবেন 2323 নাম্বারটিতে। লিখেছে হিরাজ, আমাদের সাথে বাড্ডা থেকে স্টোরিগুলো খুবই ভালো লাগছে, আমি SMS করি না কিন্তু আজকে SMS করলাম, থ্যাংক ইউ সো মাচ, আমাদের সাথে থাকুন। আমাদের সাথে আছে আই এম জেনিফার জনি ফ্রম ঢাকা থেকে, আই লাভ ভৌতিক, থ্যাংক ইউ সো মাচ। রানাস আমাদের সাথে পাবনা থেকে, আমি আর নেই, খুব ভয় লাগছে, আপনি সাথে থাকুন, কোথাও যাবেন না। ইমন আছে আমাদের সাথে ধামরাই থেকে, বলছি ইমরান লিখেছে, ইমরান লিখেছে আকবর আঙ্কেল আমরা সবাই মিলে একত্রে শুনছি, খুব ভাল লাগছে। সাজিদ পলাশ আছে আমাদের সাথে, খুব ভাল লাগছে, দ্বিতীয় গল্পটা খুবই ভাল লাগছে, তার এমনটাই জানিয়েছে। সাকিব আছে আমাদের সাথে কুষ্টিয়া থেকে, ফিরোজ ভাই আপনার ভয়েস এর এক্সিলেন্ট এমনটাই লাগছে, অ্যান্ড হচ্ছে ভয়ঙ্কর লাগছে, খুব ভাল লাগছে, থ্যাংক ইউ সো মাচ। তানি আছে আমাদের সাথে মিরপুর থেকে, সাবি আছে আমাদের সাথে, হাসান আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে ফারুক ঢাকা থেকে, মেহের আফরোজ আবার থেকে আছে, আমি আমার ফ্রেন্ড তিন্নি তোমার ভয়েস শুনে অনেক ভয় পেয়েছে এবং সেও শুনছে না এবং আমাকে শুনতে দিচ্ছে না, ওকে সাথে থাকুন, তারপরে বলছি।
রাকিব হোসেন তিনি আমাদেরকে ফেসবুকে কমেন্ট করেছেন, তিনি বলছেন আপনার ভয়েস শুনে ঘুমের দুনিয়াকে বিদায় জানিয়েছি, আবার দুটো পর্যন্ত বিদায় জানালে চলবে, অসমাপ্ত প্রেমের গল্প তিনি বলছেন, কেমন কমেন্ট পড়া হচ্ছে না। এ ধরনের আইডি থেকে যারা কমেন্ট করছেন তাদেরকে বলছি প্লিজ নিজের রিয়েল নামটা ব্যবহার করে থাকুন, বিকজ এ ধরনের শোতে আমরা এই SMS গুলো পড়তে পারি না। রোশন শিরোনামহীন মেহেদি তিনি বলছেন থ্যাংকস। মমিনুল ইসলাম শাম্পু তিনি বলছেন কমেন্ট কেন পড়ছেন না, যেখানে কমেন্ট করবার কথা সেখানে কমেন্ট করুন। রয়েছেন দিয়া প্রিন্স সোহেল, আমার কেমন কমেন্ট কিছুর জন্য পড়ছেন না। আর যে রিক রাফি তিনি বলছেন আমাদেরকে ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো। ফরহাদুজ্জামান ফরহাদ লিখেছেন হ্যালো ব্রো, হাউ আর ইউ, ফাইন। রাইসুল ইসলাম তিনি আমাদের সাথে ঘটনা কালেক্ট করে ভূতিকে আসতে চান। রয়েছেন আমাদের সাথে ইমন ইসলাম, আশা করি আপনাকে আপনার ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। রাকিব আমাদের সাথে জয়েন করে ফেলেছেন এবং তাজুল ইসলাম রয়েছেন। ঠিক এই পর্যায়ে আমরা যেটা করবো একজন শ্রোতার কাছে চলে যাবো, আপনি লিখুন আপনার মন্তব্য facebook.com/asianradio, সেই ঠিকানা SMS করুন 2323 এই নাম্বারে। প্রিয় শ্রোতা, ভৌতিক 90.8 এ পর্যায়ে আমরা চলে যাবো একজন শ্রোতার কাছে এবং তার কাছ থেকে শুনবো তিনি জানেন এমন ঘটনা। প্লিজ আপনি আপনার নামটা বলুন এবং তারপর কোথেকে এসেছেন সেটা বলুন।
আমার নাম হচ্ছে শিবলি, আমি থাকি উত্তর বাড্ডা সাতারকুল। আমার ঘটনাটা হচ্ছে যে আমি একবার আর কি চিটাগাং যাই, তো চিটাগাং যাওয়ার পরে আমি ওইখান থেকে আসার পথে আমার আরো সঙ্গে আরো তিনটা ফ্রেন্ড ছিল, তো আমরা প্রাইভেটে আসি চিটাং থেকে আর কি, চিটাং থেকে আমরা ঢাকায় আর কি মুভ করতেছিলাম। তখন আনুমানিক 11টার দিকে আমি আর কি আমরা গাড়িটা চিটাং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করি। তখন গাড়ি চলতেছে চলতেছে, তো আমরা ফেনীতে আইসা পৌঁছাই। ফেনীতে পরে আমরা একটা চায়ের দোকানে কিছুক্ষণ স্টে করে ওখানে চা টা খেয়ে আবার গাড়ি নিয়ে আর কি ঢাকার উদ্দেশ্যে রওনা হই। রওনা হওয়ার পরে মানে একটা জায়গাতে মানে কুমিল্লা 14 গ্রামের আগে একটা রোড আছে, এই রোডটা হচ্ছে পুরাটাই ফাঁকা, ডান সাইড এবং বাম সাইডে কোনো বাড়ি ঘর নেই, সারি সারি কিছু গাছ আছে। তো আমাদের গাড়ির ফোর্স ছিল আনুমানিক 70-75 বেগে আর কি গাড়িটা রান ছিল। তখন আমরা আর কি গাড়িটা চলতেছে, হুট করে দেখি যে একটা মহিলা রাস্তার এপার থেকে ওপারে পার হচ্ছে, তার গায়ে পরানো ছিল সাদা একটা কাপড় আর তার আঁচলটা মানে পুরো রোডের সাথে আর কি লেলিয়ে আসতেছে। তখন সে এপার থেকে ওই পারে চলে গেল, তখন আমাদের গাড়িটা আমরা স্লো করে দিলাম। মানে এটা কি দেখলাম, আর ওই টাইমে যাওয়ার পরে মানে ওই মহিলাটা এপার থেকে ওই পারে যাওয়ার সঙ্গে সঙ্গে সে উধাও হয়ে গেল, সে আর কোথাও আর কি দেখা গেল না তারে। তো আমরা গাড়িটা ওইখানে আর কি খুব স্লো করে দিলাম, পরে স্লো করার পরে কিছুক্ষণ পরে এখানে আমরা দাঁড়ালাম যে দেখলাম আসলে কই গেল মহিলাটা। আর তারে কোথাও না পেয়ে আমরা গাড়িটা আবার চালানো শুরু করলাম। পরে আমরা কুমিল্লা গরিপুর আইসা, পরে
আপনারা টোটাল কতজন ছিলেন সেখানে?
আমরা ছিলাম টোটাল ড্রাইভার সহ পাঁচজন।
পাঁচজন, কত সালের ঘটনা এটা?
এটা হচ্ছিল 2011 ঘটনা।
আচ্ছা,
11 আর কি শেষে।
আচ্ছা, তাহলে আপনারা পুনরায় আরো একবার মুভ করা শুরু করলেন ঢাকার দিকে?
হ্যাঁ, তখন আমরা কুমিল্লা গরিপুর আইসা, মানে বাজারে, গরিপুর যে বাজার, এখানে আমরা আর কি ব্রেক করলাম। ব্রেক করার পরে আমরা আর কি ওই জিনিসটা দেখার পরে সবাই আর কি আতঙ্কিত হয়ে গেলাম যে আসলে ঘটনাটা কি দেখলাম। পরে ওই ওইখানে একটা চায়ের দোকান, তখন আনুমানিক রাত বাজে হলো 3টার মতো, রাত 3টা বাজে, তখন ওই চায়ের দোকানটা খুলল এখানে বাজারে। পরে চায়ের দোকানদার আমাদের ওই নার্ভাস অবস্থায় দেখে সে বললো যে কি আপনার কি ভয় টয় পাইছেন কিনা। পরে সে আর কি, আমরা পরে বললাম যে আপনি কিভাবে বুঝলেন? পরে সে বললো, চায়ের দোকানদার বললো যে এরকম অনেক ঘটনা এদিকে ঘটে, মানে এই রোডটার ভিতরে দেখা যায় প্রচুর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। মানে ওই তখন সে ডিটেলস বললো, ওই জায়গাটা নাকি একটা টাইমে, মানে অনেক আগে ওইখানে নাকি চিতা খোলা ছিল, মানে হিন্দুদের, হিন্দুরা মারা গেলে ওইখানে তাদেরকে পুরাইতো।
আচ্ছা আচ্ছা,
এরকম মানে ওই চায়ের দোকানদার এটা বললো। পরে বললো যে এখান থেকে, মানে সেও ওই সেম ঘটনায় বলছে যে একটা মহিলা এপার থেকে ওপার যায়, আর যে গাড়িটারে স্লো ওইখানে মানে ব্রেক করে সেই আর কি ওইখানে আর কি তারাই সুস্থভাবে আর কি আসতে পারে, আর যারা ওই মানে মহিলার এপার থেকে ওপার যেতেছে গাড়ি ব্রেক করে নাই, ওই গাড়িগুলাই উল্টে ডানে বা বামে পড়ে যায়। যতক্ষণ ক্রস না করে, ততক্ষণের মধ্যে সে যদি গাড়িটা ব্রেক না করে, তখনই আর কি এরকম অ্যাক্সিডেন্ট হয়।
আচ্ছা আচ্ছা, দেন অতঃপর কি হলো আপনাদের সাথে?
তারপর সে এটা বলাতে, মানে আমি জিনিসটার তখন আসলে বিলিভ করতে পারছিলাম না যে এটা কি বলে, যে এটা তো কিভাবে সম্ভব একটা মানুষ এবার থেকে মানে খালি খালি গাড়ি উল্টায় পড়ে যাবে। ঠিক তার কিছুদিন পরে, মানে আমার বড় ভাই, সেও গাড়ি চালায়, পরে তার আমার নিজস্ব আর কি গাড়ি ছিল, সেও আর কি ওই সেম ঘটনা, সেও একই কথা বলছে। এটা আরো এক বছর পরে, মানে 2012 দিকের ঘটনা, তখন সে আর কি বলল যে এরকম ঘটনা যে আমি আসতেছিলাম মানে ফেনী থেকে, তখন আর কি ওই ওই সেম আর কি মহিলাটা রাস্তার এপার থেকে ওপারে যেতেছিল, সে এটা বললো। পরে তার, সে তো মানে গাড়িতে একা ছিল, পরে সে ওইখানে ইনস্ট্যান্ট গাড়ি আর কি, তার গাড়ির গতি খুব কম ছিল, 40-45 ছিল, সে গাড়িটা ব্রেক করে ফেললো। ব্রেক করার পরে সে আর কি ভয় পেয়েছে, সে একা থাকতে যে এত রাতে একটা মহিলা এপার থেকে ওপার যেতেছে, তার সঙ্গে কেউ নাই, এমনকি তার ফেসটা দেখা যায় না, খালি দেখা যাচ্ছে যে একটা মহিলা যাচ্ছে, আর তার ওই পুরা তার ঘুমটাটা খুব ঝুলন্ত থাকে, তার ফেস বলতে কিছু দেখা যায় না, হাতটা খালি দেখা যায়, কিন্তু দূর থেকে তত স্পষ্ট দেখা যায় না,
এবং লম্বা কাপড়,
লম্বা, মোটামুটি সে ভালো, মানে আমরা যখন দেখছি আনুমানিক সে 5 ফিট 7-8 এরকম লম্বা,
এরকম
লম্বা হবে।
অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ফর দিস ভিডিও এসে ঘটনা শেয়ার করার জন্য।
থ্যাংক ইউ।
শ্রদ্ধেয় বড় ভাই ইলিয়াস হোসেন, তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, তিনি বলছেন কনক ভাই আমি শুনছি কিন্তু তবে ভূতের গল্প শোনার জন্য না, আপনার কিউট। অলরাইট, রয়েছেন আমাদের সাথে স্বর্ণা একতাল, তিনি বলছেন হ্যালো ভাই আমি স্বর্ণা জামালপুর থেকে শুনছি, আমি কনক ভাইয়ের বড় ফ্যান, থ্যাংক ইউ। রয়েছেন আমাদের সাথে ইমন আহমেদ মামুন, তিনি বলছেন কনক ভাই এবার HSC এক্সামে নিকাল আমার ফার্স্ট প্রিটেস্ট এক্সাম, তাও আপনাদের শুনছি, এবং এরকম মোমেন্টে যারা শুনছে তাদেরকে বলছি প্লিজ এর থেকে বেশি ইম্পর্টেন্ট ঠিক এই মুহূর্তে আপনার পরীক্ষার জন্য প্রিপারেশন নেয়। আমাদেরকে অনেকেই কমেন্ট করছেন, এবং যারা যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। SMS করুন, এবং কমেন্ট যারা নতুন করতে চান তারা চলে যান facebook.com/asianbtu সেই ঠিকানায়, এবং সেখানে গেলে আপনি শুরুতে যে পোস্টটি পাবেন ভূত রিলেটেড পোস্ট, সেই পোস্টে আপনি অফকোর্স লাইক দিবেন, কমেন্ট দিবেন, এবং তারপর শেয়ার দিবেন, যাতে করে আপনার বন্ধুরা এই শোটা মিস না করে ফেলে। আমরা অলরেডি দ্বিতীয় সেগমেন্ট পা রেখে ফেলেছি, এবং এর পরপর কিন্তু আরো একজন লিসেনার্স রয়েছে, তার কিছু চমৎকার একটি গল্প আমরা শুনব, এবং সেই গল্পের পরপর থাকছে ভৌতিক সাহিত্য, এবং সেখানে অবশ্যই আপনি আপনার মতামতগুলো আমাদেরকে জানাবেন। রোশন জিয়াউল হক লিঙ্কন তিনি বলছেন, এই মাত্র জয়েন করলাম ধানমন্ডি 32 থেকে। কনক ভাই অনেক মিস করে ফেলেছি, আজ মিসের মিস হবে না শুনছি, তবে ওপেন করতে আমার একটা ফেভারিট লাশের গল্প শুনে শুনে বুঝতে পারছি আজ ভয় পাবো। থ্যাংকস ফর অসাম স্পেশাল রেডিও এপিসোড অ্যান্ড লাভ ইট, ইউ আর মোস্ট ওয়েলকাম। রোশন আমাদের সাথে ইমন আহমেদ মামুন এবং আবির হাসান তিনি কমেন্ট করেছেন, এম ডি রাজু আহমেদ রেগুলার বন্ধু, তিনি বলছেন দীর্ঘ এক সপ্তাহ অপেক্ষার পরে ভৌতিক শুনছি, ভালো লাগার ভৌতিক, তাই একটি সপ্তাহ কেমন দীর্ঘ মনে হয়, পুরো সপ্তাহ জুড়ে আমাদের সাথে থাকেন এবং এই ভালোবাসা আপনাদেরকে সত্যি অনেক দূর পর্যন্ত নিয়ে যাবো। অবুজ মালিকা, তার নাম হচ্ছে সিনহা, তিনি বলছেন উত্তরা থেকে বলছি এবং শুনছেন। শেখ রাতুল অভি তিনি আমাদেরকে লিখছেন, হ্যালো ভাইয়া, আমি শনি রাখরা থেকে শুনছি, মনে হচ্ছে আজকে অনেক ভয় হবে, অ্যান্ড আই লাভ ভৌতিক। বশির আহমেদ তিনি আমাদেরকে কমেন্ট করেছেন এবং এস কে জুনায়দ আহমেদও কমেন্ট করেছেন, আমরা কিছু SMS পড়ে নিতে চাই।
আর SMS এর মাধ্যমে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন, লিখতে পারেন আপনার মতামত, লিখুন আপনার সেলফোনের মেসেজ সেকশনে, প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার কথাবার্তাগুলো আমাদের কাছে লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। সানিয়াস আমাদের সাথে খেলব থেকে, ভাইয়া অনেক ভালো লাগছে আজকের এই শোটা আমাদের লেগেছে। রিকি আছে আমাদের সাথে কামরাঙ্গীর চর থেকে শুনছি, খুব ভালো লাগছে। ইমন আহমেদ আছে আমাদের সাথে ডেমরা থেকে শুনছে, স্টোরিগুলি খুবই ভয়ঙ্কর আমাদের লেগেছে। অন্তর আমাদের সাথে খিলখাওয়া থেকে, ভাইয়া আমি মাত্র জয়েন করলাম, স্টোরিগুলো খুবই ভালো লাগছে। আমাদের হচ্ছে অরণ্য আছে ওল্ড ঢাকা থেকে, আমি আজকে প্রথম শুনছি, বাট আই লাইক দিস শো এ লট, আপনাদের মিউজিক খুবই ভালো লাগছে। ওকে, আপনাকে স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8 এর সাথে থাকুন। মালিয়া আছে আমাদের সাথে লালবাগ থেকে, আমি ভৌতিক অনেক মিস করি, আই লাভ ভৌতিক 90.8 আমাদের লিখেছে। আবির নারায়ণগঞ্জ থেকে, আমার SMS পড়েন না কেন, এটি পড়ে দিয়েছি। সজীব আছে আমাদের সাথে হাজারীবাগ থেকে, আমাদের সাথে আছে কামাল, আমাদের সাথে আছে আশুলিয়া সাবার থেকে, আপনাদের অনুষ্ঠান সবসময় শুনি, খুবই ভালো লাগে। অয়ন ইসলাম আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে মনির নেত্রকোনা থেকে, আমি আপনাদের শুনছি, আপনাদের বন্ধু, খুব ভালো লাগছে। আমাদের নাদির আছে আমাদের সাথে কল্যাণপুর থেকে, ভয় লাগছে শুনতে। বিজয় ফ্রম মিরপুর এক নম্বর থেকে লাগছে, লাইট অফ করে একা একা শুনছি, খুবই ভয় লাগছে। দেলোয়ার আছে আমাদের সাথে, ভয় লাগছে। মুক্তার হুসেইন আছে, মুক্তার সন লিখছে নানগঞ্জ থেকে, ফতুল্লা থেকে আছে আমাদের সাথে, লাইফে তার অনেকগুলো ঘটনা আছে, সে কিভাবে পাঠাবে আমাদের লিখেছে। আপনি facebook.com/bhautik90.8 সেখানে গিয়ে ইনবক্সে গিয়ে বাংলায় সুন্দর করে আপনার ঘটনাটি আমাদের কাছে লিখে পাঠিয়ে দেবেন, নিশ্চয়ই আমরা অনিয়ার করব। হাবিব আছে আমাদের সাথে, হাবিব রানা পোবাইল গাজীপুর থেকে লিখেছে, আপনাদের শুনছি খুবই মতো আজও, প্রতিদিন প্রতি সপ্তাহের মতো আজও আপনাদের শুনছি, খুবই ভালো লাগছে। জেমস নারায়ণগঞ্জ থেকে আছে, ফারভেজ প্রম নারায়ণগঞ্জ থেকে আছে লিখছে, তৃতীয় ঘটনাটি তার ভালো লাগছে। মামুন আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে, তারিকুল নেত্রকোনা থেকে আমাদের সাথে আছে, মামুন আছে আমাদের সাথে ভুলা থেকে, আফিয়া মিরপুর 13 নাম্বার থেকে লিখেছে, আমি তোমাদের নিউ ফ্রেন্ড অ্যান্ড আই লাইক দিস শো, আমরা লিখেছে ওয়েলকাম করছি আপনাকে এশিয়ান রেডিও 90.8 FM, আর আজকের শো ভৌতিক 90.8 এর সাথে থাকুন।
শ্রোতা ভৌতিক 90.8 এই পর্যায়ে আমাদের সাথে আরেকজন শ্রোতা রয়েছেন, তার কাছ থেকে আমরা ঘটনা শুনবো। আপনি আপনার নামটা বলুন প্লিজ।
আসসালামু আলাইকুম, আমি আফসার বলতেছি, আমি আসছি টঙ্গী থেকে, আমি পেশা একজন বাইং মার্চেন্ডাইজার।
আচ্ছা,
আমি যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা হচ্ছে আমার মেজুমামা সংক্রান্ত, আমার মেজুমামা কেন্দ্রিক, এবং এই ঘটনাটা শুনছি আমি আমার আম্মুর কাছ থেকে। তো এই ঘটনাটা আমি আম্মুর কাছ থেকে শুনছি 2013-তে।
আচ্ছা,
2013-তে আমি ঘটনাটা শুনছি। তো আমার মামারা হচ্ছে 5 জন, আর আমার মা একা এবং ছোট। তো যে ঘটনাটা ঘটছে সেটা হলো যায় কি স্বাধীনের আগে
1965-এ।
তো আমার মেজুমামার তখন বয়স ছিল 12-13 বছর। তো আমার মেজুমামার একটু সমস্যা ছিল, সমস্যাটা ছিল কি উনার 12-13 বছর হয়ে গেছে কিন্তু উনি ওই রাতে বিছনায় পেশাব করতো, একটা প্রবলেম ছিল। তো 12-13 বছর হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, জিনিসটা তো একটু খারাপ লাগে। তো তখন আমার বড় মামা চিটাগাংয়ে চাকরি করত। তো মামা একদিন ছুটিতে আসলো, তো আসার পরে নানা নানু বলতেছে এইভাবে এভাবে করে আবুল খায়ের তো এই অবস্থা। তো এত বড় হয়ে গেছে, মিয়ামার টিয়ামার আসলে ওই জিনিসটা একটু খারাপ লাগে, ইয়ে হয়। তো পরে দিয়ে মামা বললো কি যে তাইলে চিটং এ একটা মাজার আছে, ওই মাজারের ওখানে মাজারের পাশে একটা পুকুর, সেই পুকুরে নাকি বলে অনেকগুলো কচ্ছপ থাকে, সেখানে ওই কচ্ছপকে কোনো নিয়ত করে রুটি খাওয়ালে সেটা নাকি বলে সেই নিয়তটা নাকি বলে ভালো হয়ে যায়, সেই নিয়তটা সলভ হয়ে যায়।
আচ্ছা, এটা চিটাগং এর কোন জায়গায় বলতে পারেন আপনি?
চিটাগং আমি ঠিক জানি কিন্তু আমি নামটা ভাঙতে বলতে
যাচ্ছি।
তো পরে দিয়ে যেই কথা সেই কাজ, মামা চিটাগং যাওয়ার সময় মেজু মামাকে নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পরে যেদিন নিয়ে গেল এরপরের দিন উনার আবার ডিউটি ছিল, উনি ড্রাইভার ছিল। তো তো উনি ওনার রুমে যে রুমমেট ছিল তো উনাকে বললো কি যে আপনি ওকে একটু ওই মাজারে নিয়ে যান, নিয়ে যাও ওকে রুটিটা একটু খাওয়ান, ও একটা নিয়ত করে আসছে। তো বললো কি যে কি নিয়ত, বল কি যে এই অবস্থা, ছোট ভাই এত বড় হয়ে গেছে এখন এই অবস্থা, তো এটা আর কি। তো পরে দিয়ে উনাকে বিকালের দিকে সেই মাজারে নিয়ে গেল, নিয়ে যা একটা কাঠির মধ্যে সামনে একটু রুটি লাগে। তো উনাকে বললো কি যে আবুল খায়ের যাও তুমি যা খাওয়া আসো আমি আসি। তো উনি পরে দিয়ে রুটিটা যখন ধরছে তখন ওই কচ্ছপটা একটু হা করে প্রায় এক দেড় ফিট সামনে এসে রুটিটা কামড় দিয়ে টান দিয়ে নিছে। জিনিসটা দেখে উনি একটু ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে উনি কাঠিটা ছেড়ে দিয়ে উনি পিছনে চলে আসছে। তো পরে দিয়ে উনি ব্যাপারটা কাউকে বলেনি। তো মাজার গেটে আসার পরে এবারে উনার বড় ভাই জিজ্ঞাসা করলো কি রুটি খাওয়াইছে ওখানে? হ্যাঁ খাওয়াইছি। এই যে চলো চিটাং গিয়ে ঘুরবা টুরবা নাকি? কয়েছে চলেন একটু হাঁটি। তো পরে দিয়ে হাঁটাহাঁটি করলো, হাঁটাহাঁটি করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার দিকে এখন বাসায় যাবে। তো বাসায় যেতে লাগছে আর, তো পরে দিয়ে বললো কি যে ভাই আমি একটু পেশাব করবো। তো পরে দিয়ে চিটাং এর রাস্তার পাশে যে ড্রেনগুলা, ড্রেনগুলাটা রাস্তা থেকে একটু নিচে হয়, একটু নিচের দিকে হয়। তো পরে দিয়ে উনি নিচের দিকে নেমে উনি বসে পেশাব করতে লাগছে। তো ইউরিনটা যখন অর্ধেক পাস হয়েছে তখন উনি দেখলো কি যে উনি তো ড্রেনের এক সাইড বসছে, মাঝখানে ড্রেন প্রায় 4-5 ফিট, এরপর ওদিক দিয়ে একটা সাদা মহিলা কাপড় জড়ানো অনেক লম্বা ঘুমটা দেওয়া, মানে গ্রাম দেশে নতুন বড়া যেভাবে করে ঘুমটা দেয় অনেক লম্বা ঘুমটা দেওয়া, হাতে একটা বদনা নিয়ে জাস্ট এখান থেকে এখানে পাস করছে। উনি জিনিসটা দেখলো, মানে
পাস করে কি বদনাটা তার দিকে দিচ্ছিল?
না না, পাস করে দিচ্ছে না, জাস্ট মানে বদনাটা ওনার বাম হাতে ছিল, উনি বদনাটা দেখতেছে। তো দেখে ওনার সামনে দিয়ে চলে গেল। তো উনি দেখে জিনিসটা এত ভয় পেয়েছে উনি ওনার ইউরিনটা পুরো ক্লিয়ার করতে পারেনি, উনি অর্ধেক হয়ে গেল, উনি দাঁড়ায় গেছে, দাঁড়ায় যায় একটু ভয় পেয়ে গেছে। তো ভয় পেয়ে যায় তো পরে দিয়ে এরপরে বাসায় গেল, বাসায় যা রাতে থাকলো। তো এরপরের দিন সকালে তো উনি আমার হোম ডিস্ট্রিক্ট গুলো নোয়াখালীতে, তো উনি নোয়াখালী চলে আসবে। তো বড় মামা বললো কি যে আমি যদি তোকে যদি গাড়িতে উঠে দিই তুই কি যেতে পারবি? হ্যাঁ ভাই আমি পারবো, আমি যেতে পারবো। তো পরে দিয়ে মামা ওকে গাড়িতে উঠে দিল, উনি তখন তো ট্রান্সপোর্টেশন ততটা ক্লিয়ার ছিল না যেহেতু 65 এর ঘটনা।
জি জি।
তো পরে দিয়ে উনি গাড়িতে করে আসলো, আসতে আসতে নোয়াখালী এসে পৌঁছাইতে পৌঁছাইতে উনার সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট, মানে আসরের নামাজের শেষ মাগরিবের নামাজের আজান দিবে দিবে অবস্থা।
আচ্ছা।
তো তখন উনি আসতেছে, তো তখন আমার মামারা শুধু বড় মামাই বিয়ে করছে, আর আমার আম্মু ছিল ছোট আর আমার নানু, মানে বাড়িতে তিনজন মহিলা ছাড়া আর কেউই নেই, অনেক বড় বাড়ি এবং একটা ফ্যামিলি আমার নানুরা থাকতো। তো উনি উঠান দিয়ে যখন আসতেছে তখন শীতকাল ছিল, তখন ধান রোদে দিয়েছে, মানে ধানটা নিয়ে নিতেছে কালকে সকালে আবার রোদে দিবে। উনি এসেই মাত্র উনি বলতেছে আল্লাহ তাহলে মাত্র রাত পোহাইলো, নানু বলে কি রে তুই এটা কি গেলি? তো পরে দিয়ে হাসতেছে, হাসে পরে দিয়ে উনি ঢুকে গেছে। তো ঢুকে যাওয়া সেদিন রাত গেল, উনি নানুকে কিছু বলে নাই। এরপরের দিন বিকালবেলা উনি নানুকে বলতেছে যে আম্মু আমি এমনি এমনি করি যে দুইটা ঘটনা ঘটছে সেই দুইটা ঘটনা নানুকে বললো। তো তাহলে তুই কথাটা আমাকে আগে বলিস নাই কেন? ককি যে না বলি নাই, আমি একটু ভয় পেয়ে গেছি তো আর একটু ডিসঅর্ডার টাইপে ছিলাম বলিনি। তো পরে দিয়া উনি আবার বিভিন্ন তাবিজ টাবিজ দিত এবং এই সকল কেন্দ্রিক ব্যাপারে উনি কি একটু ভালো জানতো। তো পরে দিয়ে উনাকে বিভিন্ন পানি পড়া টানি পড়া খাওয়াইছে, এরপরে উনি মোটামুটি ঠিক। কিন্তু সপ্তাহখানেক পরে ভাইয়া দেখা গেল কি যে উনি একটু মানে একটু ডিসঅর্ডার হয়ে যেতেছে। আমার বড় মামা তো যেমন বাড়িতে থাকে না, তো আমার চার মামা থাকে আর আমার আম্মু থাকে, তো এতদিন ছেলে মেয়েগুলোকে দেখে আসতেছে একরকম, কিন্তু উনি সবার থেকে একটু আলাদা, একটু আলাদা আলাদা বিহেভ করেছে, মানে চুপচাপ থাকে, কথাবার্তা খুবই কম বলে, একেবারে খুবই কম বলে, কেউ কোনো কথাবার্তা বললে বা উচ্চস্বরে কোনো কথাবার্তা বললে বা ঝগড়া করলে উনি খুব মাইন্ড করে এবং উল্টা চিল্লাচিল্লি করে। আর উনি সবসময় এত ভালো কোরআন তেলাওয়াত করতো, আমি আমার আম্মুর মুখে শুনছি উনার কোরআন তেলাওয়াত শুনলে নাকি বলে গায়ের পশম দাঁড়ায় যায়, এরকম সুন্দর করে উনি কোরআন তেলাওয়াত। তো এরকম করে উনার চলতেছে, তো উনি কথাবার্তা খুবই কম বলতো। আর উনার যে একটা সবচেয়ে বাজে অভ্যাস ছিল সেটা হলো যে উনি প্রচুর হাঁটতো। হাঁটতো যে অবস্থায় উনি এক একদিন যদি হাঁটা যদি শুরু করতো চার পাঁচ দিন ওনার কোনো খোঁজ খবর নেই। মানে হাঁটতেছে তো হাঁটতেছে, মানে হাঁটতে 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 আমাদের নোয়াখালী যে থানা আমাদের বাড়িটা ওই এক থানা থেকে আরেক থানা চলে যেতেছে, 50-60 কিলোমিটার দূরে আবার হেঁটে আসতেছে। আপ ডাউনে কিন্তু 120 কিলোমিটার, তো এরকম হইতেছে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, মানে পুরো শরীর ডরি সব ঘামে ভিজে একাকার অবস্থা। চার পাঁচ দিন পরে আসতো, এই সেই মাত্র কলসি থেকে পানিটা নিয়ে এক ঢুকে পুরো এক কলসি পানি খেয়ে ফেলত। আর উনি যে সময় খাওয়া শুরু করতো সে সময় অন্য কেউ বাড়িতে খাওয়ার কেউ আছে কিনা না আছে উনি সেটা চিন্তা করতো না, মানে উনার পেটে খিদা না মারা পর্যন্ত উনি খেত। দেখা গেছে কি যে এক পাতিল ভাত এক বছর উনি শেষ করে ফেলতেছে, এরকম অবস্থা,
অস্বাভাবিক,
অস্বাভাবিক, অস্বাভাবিক। তবে উনি যে তো আমার নানা বুঝতে পারতেছে যে এরকম কেন করতেছে। তো পরে দিয়ে অনেক ফকির অনেক কবিরাজ অনেক কিছু দেখেছে, অনেক হুজুর টুজুরও দেখেছে, কেউ কোনো কিছু প্রবলেম সমাধান করতে পারে না, কেউ কোনো কিছু করতে পারে না। তেমনি একবার এক হুজুরকে আনা হয়েছিল নোয়াখালীর আমাদের পাশের এক থানা থেকে, দাগুলিয়া থেকে। তো উনি বলতেছে কি যে এরকম যে করতেছে উনি কি কোনো প্রবলেম ট্রবলেম করতেছে নাকি, কয়েক না কোনো প্রবলেম করতেছে না, কয়েক ঘরে কোনো ভাঙচুর বা কারোকে মাইকধর করা বা জামা কাপড় খুলে ফেলা এরকম কি কোনো কিছু করতেছে, কবি না এরকম কোনো কিছু করতেছে না, আমার ছেলে শুধু হাঁটতে যায় এবং চার পাঁচ দিন কোনো খোঁজ খবর পাওয়া যায় না। ইভেন এমনও দিন গেছে উনি গেছে এক দেড় সপ্তাহ কোনো খোঁজ খবর নেই। আমার নানা উনাকে ওই সুবর্ণচর, আপনারা হয়তো নাম শুনছেন, তাহলে হাতিয়া ওখান থেকে নানা উনাকে ধরে নিয়ে আসছে, এরকম অবস্থা। তো এইভাবে করে করে সময় যেতেছেন, উনি এমনি কখনো কাউকে কিছু বলতো টলতো না। একদিন শুধু কি হয়েছে, আমার সেজু মামা মানে বর্তমান মেজু মামা আর কি, সেজু মামাকে দুপুরে খাওয়ার সময় কি একটা কথা নিয়ে জানে বাকবিতণ্ড হয়েছে, আর উনি ওনাকে আলগায় ধরে ফেলছে, কবি তোরে এখনই আসার দিয়ে মেরে ফেলবো। তো এটা দেখার পরে আমার আম্মু আর আমার নানু ছুটে গেছে মামি সহ, এই তুই কি করতেছিস কি করতেছিস, ছেড়ে দে ছেড়ে দে। তো পরে উনি হঠাৎ করে আবার কি মনে করে আবার ছেড়ে রেখে দিছে। তো মামাকে উঠে যে ঘুরেছে, মামার ডান দিকের চোখের উপরে খানিকটা কেটে গেছে, এই প্রবলেমটা ছিল। আর উনি স্মোক করতো, মানে বিড়ি খেত, মানে ফ্যামিলিতে জ্বালালে শুধু একটা জিনিসই জ্বালাইতো, যে বড় মামা যেত বা আমার আব্বু যেত, পরে দিয়ে বলতো যে ভাই আমাকে দুইটা টাকা দেন, আর বাই চান্স যদি টাকা যদি না পাওয়া যেত তখন উনি কি করতো, আমার নানার আবার পানের ব্যবসা ছিল, ওনার পাঁচটা পানের বরস ছিল, সেই পানগুলো উনি নিয়ে ছিঁড়তো, ছিঁড়ে খুব যত্ন সহকারে শুকাইতো, শুকানোর পরে আমার নানু আবার পান খেত, ওই সাদা পাতাটা ভিতের মধ্যে দিয়ে মরে তারপর উনি স্মোক করতো, এরকম করতো। তো এভাবে করে চলতেছে, তো এভাবে করে চলতেছে, তো এটার কোনো সমাধানও হইতেছে না। তো এরপরে আমার মামারা আস্তে আস্তে করে সবাই বিয়ে করলো, বড় মামা তো আগেই বিয়ে করছে, আর উনার এই অবস্থায় তো বিয়ে তো দেওয়া সম্ভব না। আমার সেজু মামা বিয়ে করছে, এরপরের মামাও বিয়ে করছে। তো বিয়ে করার পরে এখন এভাবে করে চলতেছে। 98-এর দিকে আমার নানা হাতিয়ার দিকে একটা লোকের খবর পাইছে, যিনি নাকি বলে এই সকল ব্যাপারে খুব এক্সপার্ট, ভদ্রলোকটা হচ্ছে তান্ত্রিক হিন্দু। তো পরে দিয়ে উনার খোঁজ খবর দিছে আমার দূরসম্পর্কের আরেক আত্মীয়, তো আমার নানা গেল, যাওয়ার পরে সব বিস্তারিত উনাকে বললো। বলার পর উনি বলতেছে কি যে এখন যেহেতু কোনো লাভ নাই, উনাকে অমাবস্যার রাতে আমি যাব, আর আপনারা তুলারাশির একজন লোক খোঁজ করেন, ছেলে হোক বা মেয়ে হোক কোনো প্রবলেম নেই, আমি যাব, আমি যে জিনিসটা ঠিক করবো আপনারা এসে আমাকে নিতে হবে, কারণ যেহেতু আমি বাড়ি চিনি না। তো পরে দিয়ে নানা এসে তুলারাশি খোঁজ করতেছে করতেছে, পরে দিয়ে তুলারাশির একজন পাইলো কি আমার আম্মার দূরসম্পর্কে চাস্তো বোন, ম্যারি আন্টি ছিল ওনার নাম। তো পরে দিয়ে তো তান্ত্রিককে যায় নিয়ে আসলো। তো তান্ত্রিক যেদিন, মানে এটা আমাদের নোয়াখালীর ভাষায় বলা গেছে হাজিরা মিলানো, মানে যেদিন হাজিরা মিলাবে সেদিন সন্ধ্যার দিকে উনি যা বোঝাইছে, উনি বলছে কি আমি রাত 12টার দিকে আমি হাজিরা মিলাবো, তো আজকে রাতটা আমি আপনাদের এখানে খাবো, খেয়ে তারপর আমি আমি হাজিরা মিলাবো। তো পরে দিয়ে উনি খাওয়া দাওয়া করলো। তো পরে দিয়ে আম্মু উনাকে দেখে যেভাবে করে বর্ণনা দিল আর কি, তান্ত্রিকটার গলায় বিশাল বড় একটা তপসি ঝুলানো ছিল, হাতে যে তপসিটা ছিল সেটা 20-25 হাত লম্বা হবে, পায়জামা পাঞ্জাবি পরা আর অনেক বড় বড় দাড়ি মোস। তো পরে দিয়ে উনি বললো কি যে আমি হাজিরাটা যে মিলাবো আমি উঠানে মিলাবো। তো এখন উঠানে আমার নানু বাড়ির এখানে মিলাতে যা বলতেছি কি আপনাদের এখানে পুরুষরা কি আছে, কবি পুরুষ শুধু আমার ছোট ছেলে আছে। এর মাঝখান দিয়ে কি ঘটনা ঘটছে, আমার মামারা তিনজন বিয়ে করছে, তিনজনে সৌদি আরব চলে গেছে। তো পরে দিয়ে উনি হাজিরা মিলাবে পাশে আরেকটা বাড়িতে, পাশে আরেকটা বাড়িতে হাজিরা মিলাবে। তো বাড়িটা একটু মানে পাশাপাশি জাস্ট মাঝখান দিয়ে একটা জমি আছে, তো ওখানে গিয়ে উনি হাজিরা মিলাবে। তো মামাকে ওখানে নিল, মামাকে পাশে বসালো, মামাকে বসে ওই মেরিয়ানটির উপরে উনি ওই হাজিরা মিলাইল তুলা রাশি জাতকের উপরে। তো হাজিরা মিলানোর সময় তো পরে দিয়ে দেখলো তিনটা মহিলা কথা বলতেছে, মানে মহিলা বাট তিনজনের ভয়েস তিন রকম।
এটা যিনি তুলা রাশি ছিল তার ভয়েসের মাধ্যমে তার উপর
উনার মুখ থেকে বেরোচ্ছে।
আচ্ছা আচ্ছা, তারপরে তারপরে
তো তারপরে উনাকে বলতেছে কি যে তুই উনার সাথে কেন তুই আসলি, কাকে যে না আমার উনাকে অনেক পছন্দ হয়েছে। তো উনাকে অনেক পছন্দ হয়েছে, তাহলে কেন পছন্দ হয়েছে, আরো লোকজন তো আছে, আরো ছেলে আছে, তাদেরকে কেন তোর এরকম হইতেছে না, কাকে না উনার কোরআন তালাওয়াত আমার থেকে অনেক ভালো লাগছে।
আচ্ছা,
কাকে তুই কি উনাকে কি ছাড়বি কি ছাড়বি না। পরে দিয়ে বলে কি যে আমি যদি উনাকে যদি ছাড়ি তাহলে এদের কি হবে, এই কথা বলে একটা টান দিয়ে উনি সেন্সলেস হয়ে গেছে। তো পরে দিয়ে তান্ত্রিক বলতেছে কি যে উনার উপর যে তিনটা পরি ভর করছে এটা আসলে আমি জানতাম না, জানলে আমি তিনজনই উনার উপর ভর করাইতাম না। এখন একটা কাজ করেন, উনি যেহেতু সেন্সলেস হয়ে গেছে উনি একটু রেস্টে যাক, আবার আগামী অমাবস্যায় আমি আবার আইসা আমি বাকিটা ইয়ে করব।
তিনজনের প্রেশার একই সাথে
এবং তান্ত্রিক যাওয়ার সময় আরেকটা কথা বলছে, তিনজনের থেকে আমি একজনকে আমি কিন্তু বের করে ফেলছি, একজনকে আমি বের করে ফেলছি। তো এর মাঝখান থেকে কি হয়েছে, যে সময় হাজিরা মিলাইতেছে সেই সময় আমার নানার বাড়িতে মাত্র তিনজন লোক, আমার মামতো ভাই একজন ছোট, আমার মামি আর আমার আম্মু। আমার আম্মু তখন বিয়ে হয়ে গেছে, মাত্র দুই বছর হয়েছে, আমার আম্মুর বিয়ে হয়েছে 78 এ। তো পরে দিয়ে আমার ওই মামতো ভাইটার স্বভাব ছিল কি, উনি রাতের বেলা ছোট মানুষ বাইরে যা বাথরুম করাইতে হয়, তো আম্মু মামিকে নিয়ে আমার মামতো ভাইকে নিয়ে বাথরুম করানোর জন্য বাইরে গেছে। তো উনি বাথরুম করতেছে, তো এই মুহূর্তে উনি দেখলো কি আমার যেখানে বাথরুমটা করতেছে এর পাশে ছিল রসুইঘর, মানে রান্নাঘর। এর পাশে রসুইঘরের পাশে তো সবসময় মানে হালকা একটা বেড়া দেওয়া হয়, মানে পর্দার জন্য, মহিলারা এখানে ছোট উঠানে রান্না রান্না করবে, বড় উঠান থেকে যেন না দেখা যায়। তো যখন উনার মানে বাথরুম শেষ করার পর আম্মু উনাকে আনতেছে, তখন দেখতেছে কি যে আমার নানুর রূপ নিয়ে, আমার নানুর রূপ নিয়ে একেবারে পুরো আমার নানুর মতোই, জাস্ট ওই যে পর্দার যে বেড়াটা সেখান থেকে বের হয়ে আস্তেই করে বাগিচার দিকে চলে গেল। আম্মা বলতেছে কি যে মানে নোয়াখালী ভাষা মানি গো, মানে মা নাকি, এভাবে করে আগে যেতে লাগছে। আমার মামির সাথে সাথে আমার আম্মুর হাত ধরে ফেলছে, ভাই তুই কই যাস। আমার আম্মু আস্তে করে মানে গাটা একটু শিউর দিয়ে উঠছে, একটু ভয় পেয়ে গেছে, টান দিয়ে মামিকে নিয়ে আসলো। নিয়ে এসে আর আমার আম্মুকে বলতেছে তুই কি পাগল নাকি, কাকে আম্মা তো ওই বাড়িতে ওখানে তো হাজিরা মিলেছে, উনি এখন এত রাতে কেন আসবে। তো সেদিন আল্লাহ আমাকে অশেষ রহমত আমার আম্মা বেঁচে গেছিল। আসলে ওইটা ছিল যে একজনকে তান্ত্রিক বলছে যে বের করে ফেলছে, উনি ওদিক থেকে কোনো জায়গা না পেয়ে নানুবাড়ির দিকে চলে আসছে কারোর উপর বসে যাওয়ার জন্য। তো এরপরে পাশাপাশি আরেকটা যে ঘটনাটা ঘটলো, তো যে মেরিয়ান্টির কথা বলতেছিলাম যার উপর হাজিরা মিলানো হয়েছিল, তো উনি তখন অবিবাহিত ছিল, এর বছর খানিক পরে উনাকে বিয়ে দেওয়া হয়েছিল। তো বিয়ের পরে ভালো মতো সংসার টংসার করতেছিল, এক দেড় বছর কোনো বাচ্চা কাচ্চা হয়নি, কিন্তু এক দেড় বছর পরে উনি একটু এলোমেলো আচার আচরণ করা শুরু করছে, মানে ওখানে যে শ্বশুর শাশুড়ি বা দেবর ওদের সাথে এলোমেলো আচার আচরণ করা শুরু করতেছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো কি, উনি গায়ে কোনো জামা কাপড় রাখতে পারতো না, কোনো জামা কাপড় রাখতে পারতো না, এই অবস্থা হয়ে গেছে। পরে দিয়ে এই ধরনের বিহেভ করার 7 মাসের মাথায় উনি মারা গেছে। তো পরে হায়দ্রাবাদ চলে গেছে অন্ধ্রপ্রদেশ, উনার বাবা মারা গেছে, তো উনি ওটা সৎকার করে আসবে। তো বলতেছে কি উনি কি আসবে বা কখন আসবে, কখন আসবে না আসবে সেটা আদৌ ঠিক বলতে পারতেছি না, তবে এটা ঠিক বলা যেতেছে না। তো পরে দিয়ে তো এইভাবে করে চলতেছে। তো এর মাঝখানে একজনের দিকে তাকায় থেকে তো লাভ নেই, আমার নানা নানু বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় চেষ্টা করতেছে, মানে আমার নানা মানে আমার নানা নানু সবচেয়ে বেশি আদর করতো 5 ছেলে মেয়ের মধ্যে আমার আম্মুকে আর আমার মেজু মামাকে।
আচ্ছা, এবং ফাইনালি আপনার মেজু মামার কি হলো?
তো পরে দিয়ে 1984 এর দিকে তো পরে দিয়ে আমার মামারা বিদেশ থেকে আসে, বিদেশ থেকে আসার পরে তো পরে দিয়ে বলতেছে কি যে এটা মানে ভাগাভাগ মানে ভাইরা আলাদা হয়ে যাবে, আলাদা করে ঘরটা তুলবে, ভাগটা হয়ে যাবে। তো এটা নিয়ে তুমুল ঝগড়া চলতেছে, মানে বাড়ি ভাগাভাগি নিয়ে এগুলা টেগুলা নিয়ে। তো এক পর্যায়ে ভাগাভাগি হইলো, এবার পরে দিয়ে আমার সেজুমামা বলতেছে কি যে সবকিছু তো ভাগাভাগি হইলো কিন্তু আপনার মেজো ছেলেটার কি অবস্থা হবে, ও তো এখনো বিয়ে শাদী করতে পারলো না, তারপর বিয়ে শাদী দেওয়া সম্ভব না, তো এই অবস্থাকে নিয়ে কি করা যায়, কিছু তো করা সম্ভব হইতেছে না। তো এই জিনিসটা উনি শুনছে, তো এই জিনিসটা উনি শুনে উনি সে সময় কোরআন শরীফ পড়তেছিল, উনি আস্তে করে বন্ধ করে উনি বলতেছে কি যে আমাকে নিয়ে যেহেতু এত সমস্যা তাইলে আমি চলে গেলাম। তো সবাই মনে করতেছে কি যে বিগত 15-20 বছর ধরে তো এইভাবেই চলতেছে, চলে যায় 5-6 দিন পরে আবার আসে। তো পরে দিয়ে উনি 85 এর দিকে উনি চলে গেছে, মানে বাড়ি থেকে বের
হয়ে গেলেন,
বাসা থেকে বের হয়ে গেছে। এরপরে 5 দিন গেল, 1 মাস গেল, 1.5 মাস গেল, উনার আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। একেবারে এমন কোন জায়গায় না আমার নানা নানু মামা মামি খোঁজ না করছে, উনাকে টোটালি পায় না টোটালি পায় না। তো পরে দিয়ে অ্যাটলাস তো সবাই তো বাড়িতে কান্নাকাটির মতো অবস্থা, আদৌ কি বেঁচে আছে না মারা গেছে এটাই কোনো খোঁজ খবর পাওয়া যেতেছে না। তো পরে দিয়ে 2000 এর দিকে আমার ছোট মামা চিটং এ ওই যে যারা মোগাই আছে তারা নাকি বলে সকল তান্ত্রিক টাইপের কাজ টাজ জানে, তো উনার কাছে গেছে ব্যাপারটা বলার জন্য। তো উনি সবকিছু শুনে ডিটেলস সবকিছু বলা শুরু করছে, আপনারা তো এভাবে করে তান্ত্রিক একজনকে দিয়ে গণাইছেন, তিনজনের থেকে একজনকে বের করতে পারছেন, ওই উনি আরেকটা মহিলার উপর ভর করছে, ভর করে ওই মহিলাকে মেরেই ফেলছে।
আচ্ছা,
তারপরে তো পরে দিয়ে বললো কি যে মজার ব্যাপারটা হলো কি আপনার ভাইকে আপনারা আর খোঁজ করেন না, কারণ আপনার ভাইকে আপনারা আর পাবেন না, কারণ ওই মহিলার যখন বলছে যে আমি না হয় চলে গেলাম এদের কি হবে, কারণ উনার সাথে তিনটা পরি আছে, ওদের সাথে উনার বিয়েও হয়ে গেছে এবং তিনটা ঘর উনার চারজন বাচ্চা কাচ্চা আছে।
আচ্ছা আচ্ছা,
তো এভাবে করে তো উনাকে খোঁজ করেন না, উনাকে খোঁজ করলে উনাকে আর পাবেনও না। তো এভাবে করে চলতেছে। তো এখন 2016 আমার মামা সেই যে গেছে 85 এ এখনো ফিরে আসেনি। তো এরপর আমার নানা মারা গেছে 2004 এ, আমার নানু মারা গেছে গত বছর 2015 এ। ইভেন আমার নানু মারা যাওয়ার এক মাস আগেও আমার মামা আমার মামারা এবং আমার আম্মাকে হাতের উপর হাত রেখে ওয়াদা করাইছে যে আমার আবুল খায়ের কখনো যদি ফিরে আসে ও পাগল হোক বা যেভাবেই হোক মনে রাখবো ওরা তোমাদের ভাই এবং আমি ওকে 9 মাস গর্ভে ধারণ করছি, তোমরা যে সম্পত্তিটা এখন ডিস্ট্রিবিউশন করে নিছো ও যদি কখনো যদি ফিরে আসে ও সম্পত্তিটা আবার সেভাবে ওকে দিয়ে দিব,
যেমনটা কোন মায়ের ভাষা যেরকম ছিল। এনিওয়েজ, তাহলে 30 বছর যাবত তাকে সে এখন পর্যন্ত নিখোঁজ এবং ফিরে আসেনি
এখন পর্যন্ত।
বলা হচ্ছে যে সে পরিতের সাথে বিয়ে হয়েছে, চার সন্তানের
জনকনি হয়ে গেছে।
আবার থ্যাংক ইউ সো মাচ আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার জন্য। চাইলে কিন্তু এনার মতো করে আপনি স্টুডিওতে আসতে পারেন এবং এসে আমাদেরকে আমাদের সাথে ঘটনা শেয়ার করতে পারেন। AR লিখে P90.8 লিখবেন, দেন আপনার নেম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করবেন 2323। এই নাম্বারটা আমাদেরকে অনেকে কমেন্ট করছেন facebook.com/asianradio, সেই ঠিকানা চাইলে কিন্তু আপনিও কমেন্ট করে ফেলতে পারেন। যারা যারা কমেন্ট করছেন এবং যারা যারা শুধুমাত্র ভূতের গল্প লিখে পাঠাতে চান তাদের জন্য একটি অ্যাড্রেস রয়েছে, উইচ ইজ facebook.com/bhautik90.8। সেই অ্যাড্রেসে চলে যাবেন এবং চাইলে কিন্তু আপনি আপনার কমেন্টটি সেখানে আপনার ঘটনাটা সেখানটায় আপনি পোস্ট করে দিতে পারেন। রয়েছেন আমাদের সাথে আবির হোসেন, তিনি বলছেন কনক ভাই কেস টেনে ঘটনা শোনানোর ব্যবস্থা করুন। আবির খিলকেত ঢাকা থেকে আপনি এমনটাই বলেছেন। আমাদের কাছে বহু গেস্ট রয়েছে, তাদের বাইরে যদি আপনাকে সময় দিতে পারে হোপফুলি আপনাকে সেটা জানাবো। ইমরান হোসেন তিনি বলছেন আমি গুলিস্তান রাস্তা ক্রস করতেছিলাম, তখন হঠাৎ কিছু পেয়ে যাই, কারণ মনে হলো আমার সামনে একটা রিক্সা আসছে, বাট পেছনে যাবার পর আমার চোখে আসে পাশে কোনো রিক্সা নেই। সামটাইমস ইট হ্যাপেন্স, এবং আপনার সাথে সত্যি কি হয়েছে আমি বুঝতে পারছি না। ওভি আমাদেরকে কমেন্ট করেছেন। এস কে জুনায়েদ হোসেন তিনি বলছেন কনক ভাই, এস কে সাজ্জাদ হোসেন বিনোদপুর রাজবাড়ি থেকে আপনাদের সাথে আছি, গত সপ্তাহ মিস করেছিলাম লাইভ শোটা, এবং যারা মিস করেছেন তাদের জন্য কিন্তু গুগলে শুধুমাত্র ভৌতিক এশিয়ান রেডিও লিখলেই আমাদের সবগুলো এপিসোড পাওয়া যায়, প্রত্যেকটা এপিসোড। আই হোপ এই এপিসোডটাও হয়তো বা কালকে পাওয়া যাবে, আমি জানি না কারা এটা দিচ্ছে, বা যারা দিচ্ছে তারা সবার জন্য দিচ্ছে এবং তাদেরকে আমরা সাধুবাদ জানাই। অবুজ বালিকা সিনহা তিনি আমাদেরকে কমেন্ট করেছেন। আপন রবি উল তিনি বলছেন ফার্স্ট টাইম ভূত ভালো লাগছে, রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে। শিরোনামহীন মেহেদি তিনি বলছেন সাথেই রয়েছি, রয়েছেন আমাদের সাথে। জুনায়েদ ভাই, ভাইয়া কমেন্ট পড়ো না কেন, সমস্যা কি? কোন সমস্যা নেই, অনেকগুলো কমেন্ট জমে গেছে। সাইফুল ইসলাম সুমন বলছেন আমাকে, হ্যালো ভাই, আমার ভাই ইমন তোমাদের শুনছে, তাকে সুস্বাগত জানাচ্ছি, এবং আমরা বেশ কিছু SMS নিব এখন।
SMS এর মাধ্যমে আমরা আপনার মন্তব্য আশা করছি, লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে আমাদের কাছে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। নয়ন আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে, সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু, সে শুনছে আবারও জয়েন করছে, থ্যাংক ইউ সো মাচ ফারভেজ নারায়ণ থেকে, খুব ভাল লাগছে, খুব ভয় করছে তবু শুনছি অনেক ভাল লাগছে। ইমরান আছে আমাদের সাথে গ্যান্ডারিয়া ঢাকা থেকে, শুনছে ভাল লাগছে। ভৌতিক জান্নাতুল আশা ঢাকা থেকে লিখেছে, আমার খুব ভয় লাগছে কিন্তু আচ্ছা, ভয় লাগছে না এমনটা লিখেছে ইফাত আমাদের সাথে তালুকদার। ইফাত তালুকদার ধানমন্ডির থেকে লিখেছে, আমি আপনাদের নতুন বন্ধু, আপনাকে মোস্ট ওয়েলকাম ভৌতিক 90.8। এটি লিখেছে ও ওয়াসিম ভালুকা মায়াবন সিং থেকে লিখেছে, ভাইয়া আমি কি আপনাদের বন্ধু হতে পারি? নিশ্চয়ই আপনি আমাদের বন্ধু যখন থেকে টিউন করেছেন এশিয়ান রেডিও 90.8 FM। মাহিন আছে আমাদের সাথে, সে আসতে আছেন, ফোন নাম্বার দিয়েছে, নিশ্চয়ই আমাদের ভৌতিক টিম আপনার সাথে যোগাযোগ করবে। আরিফ আছে, আরিফ বিল্লা আছে আমাদের সাথে চিটাগং থেকে, নতুন বন্ধু এই শোয়ের, ওকে মোস্ট ওয়েলকাম। হায়াত আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে আশাদুল ইসলাম খিলখাত থেকে লিখেছে, নতুন বন্ধু মোস্ট ওয়েলকাম লিখেছে। এমডি রমজান খান আছে আমাদের সাথে মাহমুদপুর থেকে লিখেছে, ভাইয়া আমি খুব ভালো লাগছে, নাইস শো আমরা লিখেছে। শফিন রতন রিমি মিম তারা সবাই মিলে শুনছে, নতুন বন্ধু আমাদের। আবদুল্লাহ আছে আমাদের সাথে মিরপুর থেকে, সাথে থাকুন। সাজিদ আছে আমাদের সাথে, সুজন আছে আমাদের সাথে, রবিন আছে আমাদের সাথে ব্রাহ্মণ বাড়িয়া থেকে লিখেছে, আমি আজকে রাত দুটো পর্যন্ত থাকবো, আই হোপ স্টোরিগুলো খুবই ভয়ঙ্কর হবে আমরা লিখেছে। রাসেল আছে আমাদের সাথে তেজগাঁও থেকে ঢাকা, নতুন বন্ধু স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8। এটি আমাদের সাথে আছে এমডি হাসান মাতোয়াল কাওলা বাজার থেকে আমাদের সাথে আছে, তিনি শুনছেন ভৌতিক খুবই ভালোবাসে আমাদের লেগেছে। ওয়াসিম আছে আমাদের সাথে, ইফতি আছে আমাদের সাথে, মিউ মিউ শাহজাদপুর থেকে লেগেছে, আমি কিন্তু একেবারেই নতুন বন্ধু, আপনাকে স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8 এর সাথে থাকুন। শাহজান লিখেছে যে ইমেইলে আপনাদেরকে আমরা আমি অনেকগুলো স্টোরি পাঠিয়েছি এবং অডিও ক্লিপসও পাঠিয়েছি, নিশ্চয়ই আমাদের ভৌতিক টিম সেটা দেখবে এবং অডিয়ার করবে, একটু অপেক্ষা করুন। বন্ধুটি দেলোয়ার আছে আমাদের সাথে, খুব ভালো লাগছে সবসময় শুনি আপনাদেরকে। আশরাফুল ইসলাম মিরপুর থেকে আছে আমাদের সাথে, ভয় পাচ্ছি আজ প্রথম শুনছি, স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8 এর সাথে থাকুন। কামাল আছে আশুলিয়া সাবার থেকে, ভাইয়া ভৌতের গল্পগুলো শুনছি ও খুবই ভয় লাগছে। শান্ত আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে মেহেদি হাসান বান্ডা থেকে, আজকে তোমাদের সাথে আছি সবসময় থাকবো আমরা লেগেছে, অনেক ভয় পাচ্ছে, থ্যাংক সো মাচ।
প্রিয় শ্রোতা, ভূতের মুভি দেখতে যারা পছন্দ করেন তাদেরকে বলছি লেট দ্য রাইট ওয়ান ইন। আরেকটি বার আপনি বলছি লেট দ্য রাইট ওয়ান ইন। সুইডেনের একটি মুভি, যে মুভিটি বেসিক্যালি রিলিজ পেয়েছিল 2008। আরেকটি বার বলছি লেট দ্য রাইট ইন, পরিচালনা করেছেন থমাস আলফ্রেডসন। সুইডিশ এই ক্লাসিক রোমান্টিক হরর মুভিটি ইউরোপের সীমানা ছাড়িয়ে সমস্ত বিশ্বে আলোচিত ও নন্দিত একটি হয়েছে লেট দ্য রাইট ইন। অ্যান্ড অফকোর্স, যেহেতু রোম্যান্স এবং হরর দুটি জিনিসের দারুণ একটি কম্বিনেশন, এবং সবসময় রোম্যান্স এবং একটা ডিমান্ড রয়েছে এবং হররের আরেকটা ডিমান্ড, এবং দুটো ডিমান্ডকে একসাথে যারা করেছেন সেই মানুষটার নাম হচ্ছে থমাস আলফ্রেডসন। লেট মি ইন নামে হলিউডে এই ছবির রিমেক পর্যন্ত হয়েছে। সুইডিশ ঔপন্যাসিক জন আভিদ লিন্ডভিস্ট এর উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিটির প্রেক্ষাপট 1980 সালের। মূলত গল্পটি 12 বছরের অস্কার ও তার সমবয়স্ক একজন ভ্যাম্পায়ার এলির সাথে বন্ধুত্বের কেন্দ্র গড়েই উঠেছে। ভ্যাম্পায়ার হওয়ার কারণে এলিনকে দিনের আলো থেকে দূরে থাকা শুরু করে অনেক কিছুই করতে হয়। অস্কার তাকে নানাভাবে সাহায্য করতে চায় আর এভাবেই ঘটনা এগিয়ে যেতে থাকে। প্রয়াত সমালোচক রজার এবর্ট ছবিটিকে নসফেরাতু ও নফসেরাতু দ্য ভ্যাম্পায়ারের মতো ক্লাসিকের সাথে তুলনা করেছেন। সো আপনি যদি চান তাহলে সেই মুভিটি দেখে ফেলতে পারেন লেট দ্য রাইট ওয়ান ইন। Alright, so here we go for the next story. Next story should be a part of our comment and SMS. Two options are open. Comment on facebook.com/AsianRadioShetikanai. SMS code to check the space name, location, and the number of 2-3-3-3 number. Send Corbin. If you want to see it, please check facebook.com/Bhautik90.8.
Bhautik90.8. আসসালামু আলাইকুম, আমি রিফাত বাসা মামন সিং এ। আমার আগের ঘটনাটা পড়ার জন্য ধন্যবাদ। আজ আমি আপনাদের এক দুঃসম্পর্কের ভাবির জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা পাঠাচ্ছি, আশা করি পড়ে শোনাবেন। ঘটনাটা ছিল এরকম, ভাবি তখন অবিবাহিত ছিল, তারা বগুড়ার একটি গ্রামে থাকত, তার তখনও 15 বছর বয়স। ভাবিরা তিন বোন মিলে একসাথে ঘুমাতেন, একবার ভাবির দুবুন বেড়াতে গিয়েছিলেন তার খালার বাসায়। তখন একদিন রাতে সে একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। সে দেখলেন তাদের উঠোনের উপর খোলা আকাশে একটি মেয়েলি দেহ উড়ে যাচ্ছে। সেটি দেখে বুঝতে পারল যে এটি একটি পরী। স্বাভাবিকভাবে আমরা জানি পরী দেখতে অসম্ভব সুন্দরী হয়, কিন্তু ভাবের ভাষ্যমতে এই ধারণাটা নাকি ঠিক নয়, কারণ সেদিন সে যে পরীটিকে দেখেছিল সেটি দেখতে ভীষণ কুৎসিত ছিল। ভাবে এই কুৎসিত চেহারা দেখে আপন মনে বিদ্রুপ করে বলেছিল, ইস যে না চেহারা, কি কালো বাবা, এই চেহারা নিয়ে আবার পরী হয় কি করে। এটা বলার পরপরই সে পরীটা ঝুপ করে উঠানে নেমে এলো, আর সাথে সাথে ভাবির ঘুম ভেঙে গেল। তখন ভাবি আবিষ্কার করলেন কি যেন একটা তার গলা চেপে ধরেছে। ভাবি অনুভব করলেন জিনিসটা তার বুকের উপর ভর দিয়ে রেখেছে এবং অসম্ভব শক্তি দিয়ে তার গলা টিপে ধরছে। সেটা মৃদু ঘড়ঘড় শব্দ করছিল। ভাবি নিঃশ্বাস ভারী হওয়া শুরু করে। এর মধ্যে ভাবি হাত দিয়ে খাটের পাশে চেয়ারের উপর রাখা গ্লাস চিরুনি ফেলে শব্দ করতে থাকেন। শব্দ শুনে পাশের ঘর থেকে তার বাবা মা ভাই ছুটে আসেন এবং ভাবির উপর থেকে সে জিনিসটা চলে যায়। ভাবি তখন জোরে জোরে চিৎকার করতে থাকেন। ভাবি শান্ত হলে তার বাবা মা নিজেদের ঘরে চলে যান। তারা চলে যাবার সাথে সাথে ভাবি জানালা থেকে আসা আবছা আলো দেখতে পান। কালো একটা অবয়ব ভাবির ঘরের সিন্ধুকের উপরে পড়ছে, আর সেটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সে সাথে সাথে চিৎকার করে ওঠে। তখন আবার তার বাবা মা তার কাছে আসেন। এরপর থেকে ভাবি কখনো একা থাকতে পারতেন না, রাতে একা কোথাও যেতে পারতেন না। একা থাকলেও সে ওই কালো পরীটাকে দেখতে পেতেন এবং রাতে ভাবিকে হারিকেন জেলে ঘুমাতে হতো। বেশ কিছুদিন পর একদিন তারা দুই বোন একসাথে ঘুমাতে গেলেন। ভাবির বড় বোন তখন বাড়িতে ছিলেন না। তখন রাতে ঘুমের মাঝে হঠাৎ ভাবি শুনতে পেলেন তার বড় বোন তাকে ডাকছেন। তাকে ডেকে তোলার পর তার বোন বললেন হারিকেনটা একটু নিভিয়ে দিতে। ভাবি হারিকেন নিভিয়ে দিলেন। তারপর কয়েক সেকেন্ড পরেই ভাবি অনুভব করলেন তার শরীর ভারী হয়ে গেছে। আস্তে আস্তে তার পুরো দেহ অবশ হয়ে আসছে। সে সময় ভাবি জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে লাগলেন। হঠাৎ তার মেজো বোন পাশ থেকে তার নিঃশ্বাস নেওয়ার শব্দ শুনতে পান। তিনি জেগে উঠে হারিকেন চালিয়ে দেন, আর সাথে সাথে ভাবির উপর থেকে সে জিনিসটির অনুভূতি উধাও হয়ে যায়। তখন ভাবির বোন তাকে জিজ্ঞেস করলেন, কিরে তুই হারিকেনটা নিভিয়ে দিলি কেন? ভাবি বললেন, বড় আপা নিভাতে বললেন, তাই নিভিয়ে দিলাম। তখন তার বোন হতবাক হয়ে বললেন, বড় আপা তো বাসায় নেই, তুই বড় আপাকে কোথায় পেলি? ভাবি তখন মনে পড়ল তার বোন আজ তো বেড়াতে গিয়েছে। তখন বাইরে থেকে একরকম অমানবিক শব্দে কেঁচেরও গোঙাতে লাগলো। ভাবি ভয় পেয়ে চেঁচাতে লাগলেন। তখন পাশে ঘর থেকে ভাবির মা বাবা ভাই গেলেন। তার প্রত্যেকে সেই গোঙানির আওয়াজ শুনতে পেলেন। গোঙানির আওয়াজ ধীরে ধীরে বাড়তে থাকে। তখন ভাবির বৃদ্ধা নানি তাদের বাড়িতে ছিলেন। উনি উঠে এসে সেই আওয়াজ শুনতে পেলেন। উনি অনেক বয়স্ক ছিলেন, এসব ব্যাপারে ওনার অভিজ্ঞতা অনেক বেশি, তাই এসব খুব একটা ভয় করতেন না তিনি। উনি জোরে জোরে চেঁচিয়ে বলতে লাগলেন, কে ওখানে? চলে যাও, চলে যাও ওখান থেকে। উত্তরে ওই জিনিসটা জোরে জোরে নাকিশোরে কান্নার আওয়াজ করতে লাগল। নানি আবার বললেন, গেছিস তুই? ভালো চাস তো, চলে যা এখান থেকে। প্রত্যুত্তরে সেটি আরো জোরে জোরে কান্নার শব্দ করতে লাগল। নানি আবারও বলল, এখনো যাসনি তুই? তবুও সেটা বসে বসে জোরে জোরে কান্নার শব্দ করতে থাকল। তখন ভাবির নানি ভাবির ভাই ও বোনকে লাঠি হাতে বাইরে পাঠালেন। তারা কান্নার আওয়াজের উৎস খুঁজতে খুঁজতে সেটির কাছে পৌঁছে হঠাৎ দেখতে পেলেন একটি বিড়াল বসে আছে। তারা সামনে যাওয়া মাত্র বিড়ালটি বিকট আওয়াজ করে ডাকতে শুরু করলো। লাঠিটা দিয়ে তাড়া করা মাত্র সেটি সে স্থান ত্যাগ করল। এরপর সে রাতে আর কোনো আওয়াজ পাওয়া যায়নি এবং সারা রাত সবাই ভাবের সাথে ছিলেন। পরের দিন তারা একজন নাম করা হুজুরকে তাদের বাড়িতে নিয়ে আসলেন। তিনি সবকিছু শুনে এসবে একটা ব্যাখ্যা দিলেন। ব্যাখ্যাটি ছিল এরকম, যে কোনো কারণে ভাবিদের বাড়ির উপর দিয়ে পরীটা উড়ে যাওয়ার সময় ওই পরীটাকে স্বপ্নে দেখেছিলেন ভাবি। পরীটার রূপ নিয়ে তা ছিল করায় পরীটা ভাবির উপর প্রচণ্ড রেগে যায় এবং সে ভাবির ক্ষতি করতে চায়। সুযোগ পেলেই সে ভাবির মারাত্মক ক্ষতি করে দেবে। তারপর হুজুর কিছু দোয়া দুরুদ পড়ে ভাবির মাথায় ফুঁ দেন এবং ভাবিদের বাড়িটা বন্ধ করে দিয়ে যান। এরপর থেকে ভাবির আর কোনো সমস্যা হয়নি। ভাইয়ারা, এ ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন।
আমরা চমৎকার একটি ঘটনা শুনে ফেললাম, এরকম করে ঘটনা আপনি লিখে পাঠাতে পারেন, আমরা নেক্সট স্টোরিতে চলে যাব। সো আর এরকম স্টোরি শুনতে শুনতে আমাদেরকে ফেসবুকে কমেন্ট করুন এবং আপনার মন্তব্যগুলো লিখে আমাদেরকে কমেন্ট করতে পারেন facebook.com/asianradio সেই ঠিকানায়।
আজ আমি যে ঘটনাটি বলবো সেটা আমার দাদির মুখ থেকে শোনা। আজ থেকে প্রায় 35 বছর আগের ঘটনা। বাড়িতে তখন কাজ করার জন্য অনেক কৃষক থাকত। দাদির মেজ ছেলে মানে আমার মেজ কাকা তখন অনেক ছোট ছিল, তাই কৃষকদের রান্না করার জন্য বাসায় 3-4 গ্রাম্য মাঝ বয়সী মেয়েদের রাখা হয়েছিল। যেদিন ঘটনাটা ঘটে সেদিন গোধূলির সময় সে রান্নার কাজের জন্য রাখা একটা মেয়ে, তার নাম শেফালি, বাইরে হাওয়া খেতে গিয়েছিল। সেও অনেকক্ষণ ধরে বাসার অদূরে একটি পুকুর পাড়ে বসেছিল। হাওয়া খেতে খেতে কখন যে রাত হয়ে গেছে সে বুঝতেই পারেনি। তখন চারিদিকে অন্ধকার হয়ে গেল। তখন সে বুঝতে পারল তার বাসায় ফিরতে হবে। সে উঠল এবং রওনা হল বাড়ির উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে সে লক্ষ্য করল সে অন্ধকারে পথ হারিয়ে বিপরীত পথে চলে আসছে। তার ভয় হতে লাগল, কারণ ওই জায়গাটা ছিল অনেক বন জঙ্গল দিয়ে ঘেরা এবং ওই পথটায় কেউ কখনো আসেন না, কারণ এখানে 1971 আর্মিদের ক্যাম্প ছিল এবং সেখানে যুবতী মেয়েদের নির্যাতন করে মাটির চাপা দিয়ে রাখা হতো এবং গভীর রাতে এদিক থেকে ঘুমিয়ে ঘুমিয়ে কান্নার শব্দ শোনা যেত। শেফালি ভাবল সে ভুল পথে এসেছে। তখনই সে বাড়ি ফেরার জন্য পথ খুঁজতে লাগল। হঠাৎ সে কিছুর সাথে ধাক্কা খেয়ে কয়েক হাত পেছনে ছিটকে পড়ে গেল। সে দেখল তার সাথে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির গাল মুখ থেকে রক্ত পড়ছে। সে অপলক দৃষ্টিতে শেফালির দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে মেয়েটি তার নিজের একটা হাত খুলে কাছে নিয়ে চিবিয়ে খেতে লাগলো। তার হাত থেকে বেয়ে বেয়ে রক্ত পড়ছে এবং নিজের রক্ত মাংস সে নিজেই খেতে লাগলো। শেফালি খুব ভয় পেয়ে গেল এবং সে দৌড় দিল। কিছু দূর যেতেই সে রাস্তার পাশে আরেকটি মেয়েকে বসা দেখতে পেল। সে ভাবল কোনো বাড়ির বউ হয়তো রাতে গরু খুঁজতে এখানে এসেছে। শেফালি সেই মহিলাটি থেকে সাহায্য চাইল। হঠাৎ সে তার মাথাটা ঘুরিয়ে শেফালির দিকে তাকাল। মেয়েটি এমনভাবে তাকালো যে তার শরীরটা নড়েনি, শুধুমাত্র তার মাথাটা নড়েছে। মেয়েটি হঠাৎ শেফালিকে বলে উঠেছে তার মাথায় খুব ব্যথা হচ্ছে। শেফালি যেন সেটা খুলে বাড়িতে নিয়ে যায়। এত কিছু সহ্য করার ক্ষমতা শেফালির ছিল না। শেফালি সেখানে জ্ঞান হারিয়ে ফেলেন। এদিকে শেফালি বাড়ি ফিরছে না দেখে দাদি কৃষকদের খুঁজতে বলে কৃষকরাও কোথাও শেফালিকে না পেয়ে বাড়িতে ফিরে যায়। ওইদিকে কিছুক্ষণ পর শেফালির যখন জ্ঞান ফিরে সে দেখে সে কিছু শুকনো পাতার উপর শুয়ে আছে। সে মনে করার চেষ্টা করল কি হয়েছিল, তখন মনে পড়লো সে বাড়ির উদ্দেশ্যে ছুটছিল। কিন্তু শেফালি কিছু দূর যেতে দেখে কিছু মেয়ে একটা কুকুরকে ছেড়ে ছেড়ে খাচ্ছে। এটা দেখার পর শেফালি দ্বিতীয়বারের মতো জ্ঞান হারায়। এদিকে দাদি কৃষকদের আবার শেফালিকে খুঁজতে পাঠায় এবং জঙ্গলের পুরোটা তারা খুঁজে অবশেষে শেফালিকে অচেতন অবস্থায় পায়। তারপর তারা তাকে বাসায় নিয়ে আসে। শেফালিকে যখন বাসায় আনা হয় তখন তার জামার কিছু অংশ ছেঁড়া ছিল এবং চুলে প্রায় খানিকটা কাটা ছিল। পরে শেফালির জ্বর আসে। কিছুদিন পর শেফালি সবাইকে বিষয়টা খুলে বলে। ঘটনাটা এখানে শেষ হয়নি। প্রায় এক বছর পর শেফালির বিয়ে হয়। শেফালির বিয়ের পর ঘটতে থাকে আজব ঘটনা। এক রাতের ঘটনা বলি, শেফালি ঘুমিয়েছিল, হঠাৎ বাহিরে পাখির খিচিমিচির শব্দ শুনতে পায়। সে ভাবে ভোর হয়ে গেছে, তাই সে ফজরের নামাজের জন্য উঁচু করতে পুকুর পাড়ে যায়। হঠাৎ সে পুকুরের পূর্ব দিকের বাঁশ ঝাড় থেকে খচ খচ এবং ঘোড়ার পায়ের ঘুরের আওয়াজ শুনতে পায়। সে ভাবতে থাকে ঘোড়া বাঁশ ঝাড়ে আসবে কোথা থেকে। ভাবতে ভাবতেই একটা মাথা কাটা ঘোড়া বাঁশ ঝাড় থেকে বেরিয়ে আসতে দেখে। শেফালি ঘোড়াটার মাথা কাটা থেকে রক্ত ছিটকে ছিটকে পড়ছিল এবং সেটা খুব আক্রোশে শেফালির দিকে এগিয়ে আসছে। শেফালি সেটা দেখে খুব ভয় পায় এবং চিৎকারতে জ্ঞান হারিয়ে ফেলে। তার চিৎকার শুনে তার স্বামী এবং তার শ্বশুর বাড়ির লোকজন ছুটে আসে এবং তাকে পুকুর পাড়ে ভেজায় এবং অজ্ঞান অবস্থায় পায়। তখন তাকে বাড়ি নিয়ে আসা হয়। তারপর তার জ্ঞান ফেলে সে সব কিছু খুলে বলে। কিন্তু সবাই অবাক করে দিয়ে শেফালিকে বলে, কোথায় পাখির কিচিমিচির শব্দ? এখনো তো ভোর হয়নি, ভোর হতে এখনো অনেক দেরি। এই বলে পরে ব্যাপারটা সবাই বুঝতে পারে। পরে শেফালিকে কবিরাজ দেখানো হয়। কবিরাজ তাকে অনেক তাবিজ এবং পানি পড়া দেয়। তারপর তার সাথে এরকম আর কোনো ঘটনা ঘটেনি। ভাইয়া, এ ছিল আমার ঘটনা, ভালো লাগে পড়ে শোনাবেন।
এটা মার একটা ঘটনা শুনে ফেললাম এরকম, এবং এরকম ঘটনা যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি সেই ঘটনাটা লিখে ফেলবেন, আর যে কনক এবং ফিরোজ খানের কাছে সেই ঘটনাটা লিখে পাঠিয়ে দিবেন ভৌতিকের পেজে, এবং ভৌতিকের পেজের অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/bhautik90.8। SMS করুন, লিখুন এআর স্পেস নেম লোকেশন এবং কথাবার্তা সেন্ড করুন 2323 এই নাম্বারটায়। ফেসবুকে কানেক্টেড থাকতে পারেন facebook.com/asianradio সেই ঠিকানায়। রিঙ্কু, তিনি ক্যান্টনমেন্ট থেকে আমাদেরকে শুনছেন, রয়েছেন আদি হাসান, মমিন বিহান তিনি আমাদের জাহাঙ্গীর, উত্তরা থেকে আমাদেরকে শুনছেন, আজাদুল ইসলাম হৃদয় আমাদেরকে শুনছেন। ঠিক এই মুহূর্তে আমরা আরেকটা স্টোরি শুনবো এবং এর পরপরে কিন্তু থাকছে ভৌতিক সাহিত্য। সো আমাদের সাথেই থাকুন, শুধু থাকুন এশিয়ান রেডিও 90.8 FM।
ভাইয়া, আমার নাম তাজুল ইসলাম, বন্ধুদের কাছ থেকে শোনা। থাকি মুন্সিগঞ্জ, শ্রীনগর। কিছুদিন আগে পাড়ার এক বড় ভাইয়ের বিয়েতে গিয়ে অনেক পুরনো কয়েকজন বন্ধুর সাথে দেখা হয়। যথারীতি ছোটবেলার কথাবার্তা দিয়ে কথোপকথন শুরু করি। এক পর্যায়ে জিনভূতের কথা আসতে ওকে জিজ্ঞেস করি কোনো ঘটনা জানা আছে কিনা। সে আমার সাথে ঘটনাটা শেয়ার করে। ঘটনাটা আমি ওর নিজের ভাষায় বলছি, ঘটনাটা আজ থেকে প্রায় 30 বছর আগে। মামা তখন মাদ্রাসায় পড়তেন। 12 বছর বয়সে মামাকে নানা অনেক জোর করে ভর্তি করান। একদিন মামা মাগরিবের নামাজ পড়ে বাইরে বের হন। দূরত্বে একটা শ্মশান ঘাট আছে, সেই শ্মশান ঘাট ক্রস করার সময় মামা দেখতে পেলেন যে কিছু একটা ওনার পিছনে পেছনে আসছে। ব্যাপারটা আজ করতে পেরে পেছনে ফিরে তাকান। তাকে দেখেন একটা কুকুর তার পেছনে পেছনে আসছে। মামা সাত পাঁচ না ভেবে রাস্তা একটা গাছের ডাল ভেঙে সেটা দিয়ে ঢিল ছুঁড়ে মারে কুকুরের দিকে। কুকুরটা অনেকটা কান্না সুরে গুঙ্গাতে গুঙ্গাতে চলে গেল। তারপর মামা মাদ্রাসা ফিরে যান। রাত তখন আনুমানিক 2টা। বাথরুম করার জন্য টয়লেটে যান। টয়লেটে কারো উপস্থিতি সে টের পান। টয়লেটের চারপাশে তাকিয়ে অবশেষে ভেন্টিলেটর দিয়ে নজর চায় না। উনি দেখেন ভেন্টিলেটরের মধ্য দিয়ে একটা বিভৎস চেহারা, কাটা মাথা, চুলগুলো টয়লেটের ফ্লোরে পর্যন্ত এসে ঠেকেছে, চোখগুলো অনেক লাল, মনে হচ্ছে এক্ষুনি রক্ত বেয়ে পড়বে। মাথাটা ওনার দিকে তাকিয়ে বলছে, তুই কাজটা ভালো করিসনি, তোকে ভোগ করতে হবে। মামা এটা দেখে সহ্য করতে না পেরে চিৎকার শুরু করে দেয়। চিৎকার শুনে মাদ্রাসার অন্য ছাত্র এবং হুজুরা ছুটে আসে। মামা এতটাই ভয় পেয়ে যায় ওনার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। অনেকক্ষণ পর মামা স্বাভাবিক হলে হুজুরা জিজ্ঞাসা করেন কি হয়েছিল। মামা তাদের সব খুলে বলে, শ্মশান ঘাট থেকে শুরু করে টয়লেট পর্যন্ত যা ঘটেছিল তার সাথে। হুজুরা সব শুনে মামার শরীরটা বেঁধে দিয়ে তাবিজ দিয়ে দেয়। তারপর মামা মাদ্রাসার পড়া আধা রেখেই চলে আসেন বাড়িতে। আসল ঘটনা মামার বিয়ের আগে। মেয়ে দেখা হয়ে গেছে, নানা বিশেষ কাজে বাইরে গেছেন, আসতে 15 দিন সময় লাগবে, তাই মামার বিয়ে 15 দিন পর হবে। বাড়িতে আনন্দমুখর পরিবেশ। মামা ঢাকা থেকে আসছিলেন বিয়ের বাজার সদাই করে। আসতে আসতে অনেক রাত হয়ে যায়। সেদিন রাস্তা দিয়ে আসার সময় উনি দেখতে পান সাদা কাপড় পরা একজন মহিলা ওনার দিকে আসছে। কিছুটা সামনে আসতেই মামা দেখতে পান একটা বিকৃত চেহারার মহিলা ওনার দিকে চেয়ে হাসছে। মামা কিছুটা ভয় পেয়ে নিজেকে সামলে ওই মহিলাকে ক্রস করে যাওয়ার সময় মহিলা পেছন থেকে বলে উঠল, কিরে ভুলে গেছিস আমায়। জোরে জোরে হাসার আওয়াজ শুনতে পান মামা। ভয়ে হাত পা নাড়াতে পারছিলেন না মামা। অনেক কষ্ট করেও গলা দিয়ে আওয়াজ বের হল না। মনে হচ্ছে কে যেন ওনার গলা কেঁপে ধরে রেখেছে। আর নিজেকে সামলে রাখতে পারেননি। অবশেষে মামা জ্ঞান হারিয়ে ফেলেন। সেদিন থেকে মামা নিখোঁজ হন। প্রায় 1 মাস মামার কোনো খোঁজ ছিল না। বাড়ির সবাই প্রায় পাগলের উপক্রম। এভাবে একটা জলযন্ত্র মানুষ গায়েব হয়ে যাবে কি করে। নানা বিষয়টা কিছুটা আঁচ করতে পেরেছেন, তাই ওনাদের এলাকায় বড় হুজুরকে বিষয়টা জানান। বড় হুজুর সব শুনে শুধু একটা কথাই বললেন, এসে যাবে, তোমার ছেলে এসে যাবে। 3 দিন পর রাতে ঘরের দরজাতে অনেক জোর জোর করে নক করার আওয়াজ সবাই শুনতে পায়। এটা শুনে বাড়ির সবার ঘুম ভেঙে যায়। দরজা খুলে দেখেন মামা। মামা কাঁদতে কাঁদতে দরজার সামনে অজ্ঞান হয়ে যায়। অনেকক্ষণ পর মামার জ্ঞান ফেরে। তারপর মামা সব কথা খুলে বলেন, তার সাথে কি হয়েছিল। নানা আগেই জানতেন ব্যাপারটা, তাই সবাইকে এ নিয়ে আর প্রশ্ন করতে মানা করলেন। কিছুদিনের মধ্যে মামা স্বাভাবিক হওয়া শুরু করলেন। মামার বিয়ের জন্য সবাই মেয়ে দেখা শুরু করলেন। কিছুদিনের মধ্যে মেয়ে পছন্দ হয়ে যায়। কিন্তু ভাগ্য যে এমন লেখা থাকবে হয়তো কেউ স্বপ্নেও ভাবতে পারেননি। গায়ে হলুদের দিন, সকালবেলা, অনেক ডাকা ডাকির পরও মামার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। মামি মামাকে ডাকতে ঘরে গেলেন। দরজা ভেতর দিক থেকে বন্ধ ছিল। তাই নানা সহ বাড়ির অন্য সবাই মিলে দরজা ভেঙে ঘরে ভেতরে প্রবেশ করেন। ঘরের ভেতরে তাদের জন্য কি অপেক্ষা করছে তারা হয়তো ভাবতেই পারেননি। সবাই ঘরের ভেতরে ঢুকেই মামার বিছানার দিকে তাকান। সবাই দেখেন বিছানায় মামার মৃত শরীর জিব্বা মুখ থেকে বের হয়ে আছে, চোখগুলো উপড়ানো, পেটের মধ্যে ছোট্ট একটা গর্ত। এমন বিভৎস বডি দেখে সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে, বাড়িতে কান্নার রোল পড়ে যায়। পুলিশ আসেন, তদন্ত হয়, কিন্তু আজ পর্যন্ত খোলসা হয়নি সেদিন রাতে মামার সাথে কি হয়েছিল। নানি আজও কেঁদে কেঁদে বুক ভাসান মামার জন্য। আমি নিজেও দেখেছি নানিকে কাঁদতে। মামার অস্বাভাবিক মৃত্যুর পর নানা একদিন নাকি স্বপ্নে দেখেন এক এক বৃদ্ধ মহিলা সাদা কাপড় পরিহিত অনেকটা বিভৎস চেহারায় নানাকে বলছে, তোর ছেলে আমাকে মেরেছিল, তাই তোর ছেলেকে মেরে ফেলেছি, এবার শিক্ষা হয়েছে। এ দেখে নানা অনেক ভয় পেয়ে যান। তারপর সে ঘটনাটি সবাইকে খুলে বলেন। ভাইয়ারা, এ ছিল আমার কাছে ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এমন একটি প্রোগ্রাম করার জন্য।
আরেকটা ঘটনা আমরা শুনে ফেললাম, এবং এমনি করে যদি আপনি কোনো ঘটনা পাঠাতে চান তাহলে সেই ঘটনাটা লিখে ফেলুন, এবং আমাদের কাছে চাইলে কিন্তু আপনি ইনবক্স করে দিতে পারেন। সেটার জন্য facebook.com/bhautik90.8 সেখানটায় যে পেজ রয়েছে সেই পেজে আমাদেরকে ইনবক্স করে দিন। যদি স্টুডিওতে এসে সরাসরি ঘটনা শেয়ার করতে চান দেন সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলুন AR space name লোকেশন, এবং তারপর আপনার সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। ফেসবুকে এই মুহূর্তে জয়েন করতে পারেন facebook.com/asianradio, সেই ঠিকানায় অনেকেই আমাদেরকে কমেন্ট করেছেন। And it's always good to see old friends in my shows. ঠিক এই মুহূর্তে যারা শুনছেন তাদের কাছে সত্যি আমি অনেক বেশি রকমের কৃতজ্ঞ রয়েছেন। আমাদের সাথে ফ্রিডম সবুজ এবং অন্তর অন্তর দাসিক জামান, এবং আমাদের সাথে রয়েছেন আমান রবিনহুড পান্ডে সহ আর অনেকেই আমাদেরকে শুনছেন। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকবার জন্য। ফেসবুকে যারা জয়েন করেছেন তাদের কাছ থেকে বেশ কিছু কমেন্ট পড়বো, তারও আগে আমি বেশ কিছু SMS নিতে চাই।
SMS লিখে আমাদেরকে জানান দিন আপনার মতামত, লিখুন আপনার মোবাইলে মেসেজ অপশন গিয়ে AR space আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 2323 নাম্বারে। তে নাজমুল হাসান ফ্রম টঙ্গী থেকে গাজীপুর থেকে বলছে, আজ প্রথম শুনছে আপনাকে, স্বাগত জানছে ভৌতিক 90.8। আমাদের সাথে আছে সুমন আহমেদ আছে আমাদের সাথে, গোলাম সরোয়ার আছে আমাদের সাথে, সাকিব আছে আমাদের সাথে, শুনছে স্টোরিগুলো খুবই ভালো লাগছে, থ্যাংকস জানাচ্ছে ভৌতিক টিমকে। আমাদের সাথে আছে ইমন, শুনছে সে ফোন নাম্বার দিচ্ছে যে আসতে যাচ্ছে নিশ্চয়ই আমাদের ভৌতিক টিম আপনার সাথে যোগাযোগ করবে।
ঢাকার তেজগাঁওয়ের মণিপুরিপাড়া এলাকায় একটি পুরনো খ্রিস্টান বাড়ি রয়েছে। এ বাড়িতে ভাড়া থাকা প্রায় সব ভাড়াটিয়াই বিভিন্ন অদ্ভুত বা ভুতুড়ে কাণ্ড কারখানার সম্মুখীন হন। অনেক সময় গভীর রাতের দিকে বাড়িটার নিচে উঠোনের দোলনায় কাউকে তুলতে দেখা যায়। ঘটনাটি দেখেছেন এমন লোকের সংখ্যা নেহায়েত কম নয়। এছাড়াও বাড়ির ছাদে অনেক সময় নাকি গভীর রাতে অনেকেই হইচই করে থাকে, কিন্তু তৎক্ষণাৎ ছাদে গেলে কাউকে একেবারেই দেখা যায় না। এই বাড়িটিকে ঘিরে লোকের মনে কৌতূহলের কোনো শেষ নেই। শোনা যায় উক্ত বাড়িওয়ালার মেয়ে প্রায় 16 বছর আগে গলায় ফাঁস দিয়ে নিজ ঘরে মারা যায়। মেয়েটি মানসিকভাবে অসুস্থ ছিল। এই আত্মহত্যার পর থেকেই এই অদ্ভুতুরে সব কার্যকলাপ ঘটতে শুরু করে। ফেসবুকে অনেকে জয়েন করছেন, দেখছেন তাদের কমেন্টগুলো। ইমন রয়েছেন আমাদের সাথে, আলভি বাশির আহমেদ তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, দুর্জয় আমাদেরকে কমেন্ট করেছেন, রয়েছেন আমাদের সাথে রাবিউস সানি, রয়েছেন জুনায়েদ হোসেন সহ আরো অনেকে। এ পর্যায়ে আমরা চলে যাব ভৌতিক সাহিত্যে, সাহিত্যিক যে গল্পে যারা যারা ভয়েস দিয়েছেন তাদের প্রত্যেকের নাম আমরা বলবো। বাট এই মুহূর্তে আপনার কাছে বলছি অপশন এখন পর্যন্ত খোলা রয়েছে, ARDK স্পেস নেম লোকেশন এবং কথাবার্তা লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটায়। ফেসবুকে জয়েন করবেন facebook.com/asianradio সেই ঠিকানায়।
Bhautik 90.8 ভদ্রলোক ইউস্টন রেল স্টেশনে আসেন সকালে ট্রেন ধরার জন্য। ব্যবসা সংক্রান্ত কিছু প্রয়োজনীয় কাগজপত্র ছিল ভদ্রলোকের সঙ্গে। ট্রেনের কামরায় সেসব কাগজপত্র দেখে নেবেন তিনি মনে মনে স্থির করেন, ফলে খোঁজ করেন একটু ফাঁকা কামরার। এ বিষয়ে বললে ট্রেনের গার্ডকে, গার্ড তাকে তুলে দেয় একটা খালি কামরায়। কামরার দরজার তালা লাগায় বাইরে থেকে। নিশ্চিত হন ভদ্রলোক। ব্যবসা সংক্রান্ত কাগজ বের করেন ব্যাগ থেকে। চলতে শুরু করে ট্রেন। ঠিক সে সময় একজন বয়স্ক ভদ্রলোক ব্যাগ হাতে ছুটতে ছুটতে ট্রেনের সেই ভদ্রলোকের কামরার দরজা খুলে কামরায় উঠেন। বয়স্ক ভদ্রলোককে কামরায় উঠতে দেখে প্রথমে যাত্রীটি মনে মনে বেশ বিরক্ত হন। তাকিয়ে থাকেন লোকটির দিকে, ভাবেন ট্রেনের গার্ড নিশ্চয়ই ভালো করে কামরার দরজায় তালা দেয়নি। বয়স্ক ভদ্রলোক কামরায় উঠে প্রথম যাত্রীটিকে দেখেন, বসেন একই বার্থে। প্রথম যাত্রীটিকে নমস্কার জানান সামান্য হেসে। এমন ভাব করেন তার কত না ঘনিষ্ঠতা আছে যেন প্রথম যাত্রীর সঙ্গে। হাতের ব্যাগটা কামরার বার্থের উপর সযত্নে রাখেন বয়স্ক ভদ্রলোক। বলেন,
আমি হচ্ছি এই রেল কোম্পানির একজন পরিচালক। বর্তমানে রেলের একটা নতুন লাইন খোলার দায়িত্ব আমার উপর পড়েছে। এখন আমি সেখানকার কর্মরত শ্রমিক কর্মচারীদের বেতনের টাকা নিয়ে যাচ্ছি, আর শেষ টাকা £70,000 মতো হবে।
প্রথম যাত্রী অবাক হয়ে বয়স্ক ভদ্রলোকের দিকে একটু সময় তাকান। কোনো দ্বিধা না করে বয়স্ক ভদ্রলোক বলেন,
তা £70,000 মতো। অবশ্য প্রথমে কাছাকাছি কোনো ব্যাংকে জমা রাখবো, তারপর আস্তে আস্তে তুলবো।
প্রথম যাত্রীটির চোখ জোড়া বিস্ময়ে বড় হয়ে ওঠে। বলেন,
এত টাকা একলা নিয়ে চলাফেরা করতে আপনার ভয় করে না?
বয়স্ক ভদ্রলোক মৃদু হাসেন, বলেন,
ভয় করবে কেন? তাছাড়া একমাত্র আপনাকে বললাম ব্যাপারটা, আপনি নিশ্চয় ব্যাপারটা তৃতীয় জনকে বলবেন না?
প্রথম যাত্রী ঘাড় নেড়ে সম্মতি জানাল। মনে মনে ভাবেন, সত্যি ভদ্রলোকের বুকের পাটা আছে। বয়স্ক ভদ্রলোক মৃদু হাসেন, প্রসঙ্গ পরিবর্তন করেন, কথায় কথায় প্রথম যাত্রীটির গন্তব্যস্থল জেনে নেন, এমনকি কার কাছে থাকবেন তাও জানেন। সব জানার পর বয়স্ক ভদ্রলোক বলেন,
আপনি যে বাড়িতে উঠবেন সে বাড়ির বউ হল আমার আপন ভাইজি। কাজী, আপনি যদি দয়া করে আমার ভাইজিকে আমার আন্তরিক শুভেচ্ছা জানান তাহলে আমি কৃতজ্ঞ হব।
নানান রকম কথা বলতে বলতে প্রথম যাত্রীটির ট্রেনে যাওয়া ক্লান্তি মনেই হয় না। একসময় ট্রেনটা স্টেশনে এসে দাঁড়ায়। বয়স্ক ভদ্রলোক ট্রেনের কামরার জানালা দিয়ে স্টেশনের দিকে তাকান, বার্থ থেকে উঠে দাঁড়ান, বলেন,
আমার গন্তব্যস্থল এসে গেছে, এবার আমাকে নামতে হবে।
এত তাড়াতাড়ি বয়স্ক ভদ্রলোককে বিদায় দিতে মন চায় না প্রথম যাত্রীটির, ফলে তিনিও বয়স্ক ভদ্রলোককে ট্রেন থেকে নামতে সাহায্য করেন। বয়স্ক ভদ্রলোক প্রথম যাত্রীটিকে নিজের নাম লেখা একটা কার্ড দেন, বলেন,
আমার বাড়িতে এলে আনন্দিত হব।
প্রথম যাত্রীটি সম্মতি জানালো। কামরার দরজা ভেতর থেকে বন্ধ করেন, আয়েশ করে নিজের বার্থে বসেন। বয়স্ক ভদ্রলোকের দেয়া কার্ডটা আলোর সামনে ধরেন। কার্ডে লেখা আছে ড্রাইভিং হাউস। ততক্ষণে বয়স্ক ভদ্রলোক প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোবার পথের দিকে এগোন। প্রথম যাত্রীটি বয়স্ক ভদ্রলোকের সাহসের কথা চিন্তা করেন, এক দৃষ্টি তার চলার পথের দিকে তাকিয়ে থাকেন। হঠাৎ একসময় প্রথম যাত্রীটি দেখে
যে তার পায়ের কাছে চুরুটের একটা বাক্স পড়ে আছে, আর সে চুরুটের বাক্সটা যে বয়স্ক ভদ্রলোকের সে বিষয়ে প্রথম যাত্রীটির কোনো সন্দেহ থাকে না। ট্রেন ছাড়তে অল্প দেরি দেখে প্রথম যাত্রীটি চুরুটের বাক্সটা নিয়ে ট্রেন থেকে নামেন, বয়স্ক ভদ্রলোককে ধরার জন্য ছুটতে শুরু করেন। একসময় প্রথম যাত্রীটি দেখেন প্ল্যাটফর্মের বাইরে একটা লাইট পোস্টের নিচে দাঁড়িয়ে বয়স্ক ভদ্রলোক অন্য একজনের সঙ্গে কথা বলছেন। সেই লোকটাকে বেশ ভালোভাবে দেখতে পান প্রথম যাত্রীটি। লোকটির মাথায় চুলের রং বালির মতো। প্রথম যাত্রীটি বয়স্ক ভদ্রলোকের দৃষ্টি আকর্ষণ করার জন্য সেই লাইট পোস্টের দিকে ছোটেন, কিন্তু লাইট পোস্টের কাছাকাছি আসা মাত্র সেই বয়স্ক ভদ্রলোক ও তার সঙ্গে কোথায় যেন অদৃশ্য হয়। প্রথম যাত্রীটি তাদের দেখতে পান না। নিরুপায় হয়ে একসময় তিনি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটা কুলিকে বয়স্ক ভদ্রলোক কোথায় গেলেন তা জানতে চান। কুলিটা প্রথম যাত্রীটির কথা শুনে অবাক হয়, পেছন ফিরে আগের সেই লাইট পোস্টটা দেখে, কিছুটা বিস্ময়ের সঙ্গে বলে,
এখানে তো বেশ কিছুক্ষণ কাউকে দেখিনি, এই পথ দিয়ে কেউ জানোনি।
এবার ট্রেনের বাঁশি বেজে উঠে, ফলে প্রথম যাত্রীটি হতাশভাবে নিজের কামরার দিকে ছোটেন। কামরায় উঠেও প্ল্যাটফর্মের উপর সন্ধানে দৃষ্টি মেলে রাখেন। নির্দিষ্ট সময়ে প্রথম যাত্রীটি তার গন্তব্যস্থলে পৌঁছান। রাত্রের পোশাক পরে যে বাড়িতে উঠেছেন সেই বাড়ির বসবার ঘরে যান। সেখানে বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিকে উপস্থিত দেখেন। তিনিও সকলের সঙ্গে গল্প গুজবে মেতে ওঠেন। সকলের সঙ্গে খাবার খাওয়ার সময় তার মনে পড়ে ট্রেনের সেই বয়স্ক ভদ্রলোকের কথা। সঙ্গে সঙ্গে তিনি সকলের সামনেই বাড়ির গিন্নি ওরফে বয়স্ক ভদ্রলোকের ভাইজিকে উদ্দেশ্য করে তার কাকার সঙ্গে আলাপ ও তাদের প্রতি বয়স্ক ভদ্রলোকের শুভেচ্ছার কথা বলেন। প্রথম যাত্রীটির কথাই বাড়ির গিন্নি কিরকম যেন ফ্যাকাশে হয়ে উঠে, ভীষণ বিব্রত বোধ করেন। মহিলাটির স্বামীর অবস্থাও প্রায় তার গিন্নির মতো। প্রথম যাত্রীটি আসল ব্যাপার ঠিক বুঝতে পারেন না, এতগুলো গণ্যমান্য লোকের সামনে কথা বলাটা বোধ হয় ঠিক হয়নি বলে অনুমান করেন। নিজেও লজ্জিত হন আর কথা বাড়ান না, খাবার শেষ করে নিজের থাকার ঘরে চলে যান। একটু পরেই বাড়ির কর্তা প্রথম যাত্রীটির থাকার ঘরে আসে, বলেন,
খাবার সময় আপনি যে কথা অর্থাৎ আমার স্ত্রীর কাকার কথা বলেছেন তা আমরা ঠিকভাবে নিতে না পারার জন্য দুঃখিত। কেননা কিছুদিন আগে আমার স্ত্রীর কাকা রেল কোম্পানির 70,000 পাউন্ড নিয়ে গা ঢাকা দিয়েছেন। অনেক চেষ্টা করেও তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। অবশ্য পুলিশ সমানে তাকে খুঁজে বেড়াচ্ছে। স্বভাবতই এই জাতীয় কথা বাড়ির গণ্যমান্য অতিথিদের সামনে বলায় আমরা দুজনেই খুবই বিব্রত বোধ করেছি। আশা করি আপনি এ বিষয়ে মনে কিছু করবেন না।
এবার প্রথম যাত্রীটি সত্যি খুব লজ্জিত হন, অত সব না জানার জন্য বিব্রত বোধ করেন, গৃহকর্তার কাছে ক্ষমা চান। খাবার সময় প্রথম যাত্রীটির মন্তব্য উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা ভালো করেই শুনতে পান। তাদের দুজন রেল কোম্পানির পরিচালক ছিলেন। খাবার একটু পরেই দুজন প্রথম যাত্রীটির সঙ্গে দেখা করেন। বয়স্ক ভদ্রলোকের নিখোঁজ হওয়ার ব্যাপারে নতুন কোনো সূত্র বের করতে চেষ্টা করেন। চেষ্টার পরও নতুন কোনো সূত্র বের করতে পারেন না তারা। ফলে প্রথম যাত্রীটিকে তারা অনুরোধ করেন যে রেলের পরিষদের সামনে যদি বয়স্ক ভদ্রলোক সম্বন্ধে কিছু বলেন তাহলে রেল কোম্পানির খুবই উপকার হবে। যাত্রীটি সঙ্গে সঙ্গে রেলের পরিচালকদের অনুরোধ গ্রহণ করেন। কবে কোথায় তাকে যেতে হবে তা সেদিনই ঠিক হয়। নির্দিষ্ট দিনে রেলের পরিষদের সামনে হাজির হন প্রথম যাত্রীটি। প্রথম থেকে শেষ পর্যন্ত বয়স্ক ভদ্রলোকের গতিবিধি ও কথাবার্তা বলতে থাকেন। কথা বলতে বলতে প্রথম যাত্রীটি
পরিষদ সদস্যদের মধ্যে একজনকে দেখিয়ে বলেন, এই ভদ্রলোককেই তো রেল স্টেশনের প্ল্যাটফর্মে সেই বয়স্ক ভদ্রলোকের সঙ্গে কথা বলতে দেখেছি। প্রথম যাত্রীর কথাই সকলে রেল কোম্পানির একজন কোষাধ্যক্ষের দিকে তাকায়। হঠাৎ আক্রমণে কোষাধ্যক্ষ ভদ্রলোক হকচকে উঠে বলে,
না না, এ কিছু তো সম্ভব নয়, সে সময় তো আমি ছুটিতে ছিলাম।
এবার পরিচালক মন্ডলী প্রথম যাত্রীটিকে ভালো করে কোষাধ্যক্ষকে দেখে তারপর নিজের মন্তব্য সম্বন্ধে বিবেচনা করতে বলেন। প্রথম যাত্রীটি বেশ জোরের সঙ্গে নিজের প্রথম মন্তব্যকে সমর্থন জানান, ফলে পরিচালক মন্ডলী ঠিক করেন প্রথমে তারা ভালো করে খোঁজ নেবেন যে কোষাধ্যক্ষ সত্যি বয়স্ক ভদ্রলোক নিখোঁজ হওয়ার সময় ছুটিতে ছিলেন কিনা। তারপর রেলের পুরনো হিসাবপত্র পরীক্ষা করা হবে আবার নতুন করে। প্রথম অনুসন্ধানে জানা যায় যে বয়স্ক ভদ্রলোক নিখোঁজ হন যে সময় কোষাধ্যক্ষ সে সময় ছুটিতে ছিলেন না, ফলে সকলে কোষাধ্যক্ষকে জেরার পর জেরা শুরু করেন। একসময় জেরার চোটে কোষাধ্যক্ষ স্বীকার করেন যে বয়স্ক ভদ্রলোকটি যে 70,000 পাউন্ডের ট্রেনে যাচ্ছেন সে কথা সে আগেই জানতে পায়, ফলে নির্দিষ্ট স্টেশনে সে বয়স্ক ভদ্রলোকের সঙ্গে দেখা করে সে তাকে অনুসরণ করে। সে বয়স্ক ভদ্রলোককে কথাই ভুলিয়ে নিয়ে আসে একটা নির্জন জায়গায়। উদ্দেশ্য ছিল মাথায় আঘাত করে বয়স্ক ভদ্রলোককে অজ্ঞান করা হবে, অন্ধকারের মধ্যে গা ঢাকা দেবে তার হাতের পাউন্ড ভর্তি বাক্সটা নিয়ে। কিন্তু কার্যক্ষেত্রে কোষাধ্যক্ষ বয়স্ক ভদ্রলোককে মাথায় আঘাত করে, ফলে একটা পাথরের উপর আছড়ে পড়েন ভদ্রলোক, তার মৃত্যু হয় তাতেই। আসলে বয়স্ক ভদ্রলোককে হত্যা করতে চায়নি কোষাধ্যক্ষ। বয়স্ক ভদ্রলোকের নিরুদ্দেশের পর যে কামরায় বয়স্ক ভদ্রলোক চেপেছিলেন সেই কামরা কোনো এক অজ্ঞাত কারণে কারখানায় নিয়ে যাওয়া হয়। প্রথম যাত্রীটির সঙ্গে দেখা করেন যেদিন বয়স্ক ভদ্রলোক, কারখানা থেকে আনা হয় সেদিনই প্রথম সেই কামরাটা। ট্রেনের গার্ডকে জেরা করেন পরিষদের সদস্যরা। জেরার মুখে গার্ড বলে, সে একজন ভদ্রলোককে গাড়ির কামরায় ঢুকিয়ে কামরার দরজায় এমনভাবে তালা দিল যে কামরার যাত্রীরা কামরার ভেতর থেকে কামরার দরজা খুলতে পারবে, কিন্তু কেউ কামরার দরজা খুলতে পারবে না বাইরে থেকে। ট্রেন চলতে শুরু করে তারপরই, ফলে তার পক্ষে বলা সম্ভব নয় পরের ঘটনার কোনো কথাই।
সোহেল বলছেন, আমি সোহেল, আপনাদেরকে শুনছি এবং পুরো ঘটনা শুনেছেন আপনি এমনটাই বলেছেন। অলি আক্তার তিনি বলছেন, কনক ভাই আমি আতকপাড়া থেকে শুনছি, ভয় লাগছে এবং একটু সাহস দাও। ঠিক এই মুহূর্তে আমরা শোটা শেষ করে ফেলছি, নতুন করে সাহস দেবার মতো কোনো কিছু নেই। অরণ্য আহমেদ তিনি বলছেন, ভাই কমেন্ট দেখছো না কিসের জন্য, সময়টা খুবই কম ছিল, হাতের দাস হয়ে দেখা হয়নি। তুষার ওয়েব তিনি আমাদেরকে বলছেন, শুনছি অলওয়েজ, জাস্ট লাভ দিস শো। আজকের মতো যেহেতু সময়টা শেষ,
অসংখ্য বন্ধুরা আমাদের সাথে যুক্ত ছিলেন, রবীন্দ্র ছিল সাব্বার থেকে, মনির ছিল আমাদের সাথে, মহিন মাহিদ ছিল দেওয়ান, সাইফুল হোসেন ছিল আমাদের সাথে, আস্তে আস্তে ফোন নম্বর দিয়েছে, সেলিম ছিল গুলশান এক নম্বর থেকে আমাদের সাথে, দেখতে পাচ্ছি জিতু ছিল এতক্ষণ পর্যন্ত, সামিয়া ছিল, রানা ছিল আমাদের সাথে, শাওন ছিল, উল্লাস ছিল, পায়াল ছিল ঢাকা থেকে, নুহাস ছিল উত্তরা থেকে আমাদের সাথে, বিদ্যুৎ হাসাইন ছিল আমাদের সাথে, হৃদয় ছিল আমাদের সাথে, আনুষ্কা ছিল আমাদের সাথে উত্তরা থেকে, আমাদের সাথে ছিল আরিফিন, রানা ছিল এতক্ষণ পর্যন্ত, অনেক অনেক বন্ধু ছিল এতক্ষণ পর্যন্ত, তাদের নামগুলো হয়তো বলতে পারছি না, তাদের এসএমএসগুলো পড়তে পারি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত, তবে আমাদের সাথে সবসময় থাকবেন এমনটাই প্রত্যাশা করি।
আজকের মতো আর যে কনক এবং ফিরোজ খান বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বোপরি সাবধানে থাকবেন।
আল্লাহ হাফেজ।